This track was downloaded from FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়। হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
প্রতিনিয়ত আমাদের সমাজ জীবনে যেসব ঘটনা ঘটে চলেছে, দৃশ্যত এবং দৃশ্যর বাইরে, যৌক্তিক কিংবা অযৌক্তিক, এই যে ঘটনাগুলো আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে তার সবকিছুর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আমাদের জানা আছে? কেন, কি, কোথা থেকে এই জাতীয় প্রশ্ন বানে বিদ্ধ করি, নাকি আমরা মেনে নিতে অভ্যস্ত হয়ে গিয়েছি? ডর এমন একটি অনুষ্ঠান যেটি অবশ্যই বিজ্ঞান সিদ্ধ নয়, অনেক অনেক প্রশ্নের জন্ম দেয়। বৈজ্ঞানিকভাবে ভয়ের অস্তিত্ব থাকলেও ডরের মতো ঘটনা আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে গেলে সেটার হয়তো বা একটা বিজ্ঞান সিদ্ধ উত্তর খুঁজে বের করা সম্ভব। কিন্তু সেই উত্তরের আশায় ঘটনাগুলো কিংবা ভয় পাওয়া সেগুলো কি থেমে থাকে? এই যেমন ধরুন, আপনি একটা অন্ধকার কক্ষের মধ্যে এখন এই অনুষ্ঠানটি শোনা শুরু করেছেন। আপনি খুব ভালো করেই জানেন আপনার ঘরের বাতি দিলে অন্ধকার দূর হয়ে যাবে, এই ঘরটি তার, আপনি ছাড়া কেউ নেই, কিংবা আপনি যার সাথে বসে এই অনুষ্ঠানটি শুনছেন সে ছাড়া আর কেউ নেই। তারপরও অন্তর থেকে অশরীরী কোনো কিছু যদি আপনি অনুভব করেন সেটার বিজ্ঞান সিদ্ধ ব্যাখ্যা হয়তো আছে, কিন্তু ভয় থেকে কি দূরে থাকা যাবে? এরকম বেশ কিছু ঘটনা নিয়ে ডরের 112 পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। সুমন এবং লোবান অন দ্য স্পটে গিয়েছিল গত সপ্তাহে, কোথায় গিয়েছিল বা সেখানে যাওয়ার কিছু সাউন্ড বাইট দিয়ে অনুষ্ঠান শুরু করব। আর আজকের ডরে আমাদের সঙ্গে তিনজন অতিথি আছেন, জুলফিকার, বেলাল এবং তরিকুল। প্রথমেই সুমন ও লোবানের টাঙ্গাইলের এক অদ্ভুত গাছতলায় আমাদের যে অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে সেখানে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট এবং তারপর আমরা ধীরে ধীরে মূল অনুষ্ঠানে প্রবেশ করব। শুরু হলো ডরের 112 পর্ব, হন্টেড বাই ব্রাউন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
যদিও এই জায়গাও ভাবছিলাম যে নয়েজ কম হবে, আউকাউ কিন্তু কম না,
কম না। তারপরও টাঙ্গাইল যেহেতু চলেই আসছি, এক কাজ করা যায়, টাঙ্গাইলের কি যেন বিখ্যাত আছে,
চমচম চমচম।
ওকে লোবান আমাকে চমচম খাওয়াচ্ছে, ঠিক আছে চলো লোবান,
খাওয়া হচ্ছে এটা কনফার্ম। টাকা যেই দিই,
আচ্ছা দেখা যাক না আগে কে দেয়, আগে তো বের করতে হবে সেটা, নাকি খুব বেশি দূর যাইতে হলে কিন্তু আর যাওয়া যাবে না।
ঢাকা শহরের টাঙ্গাইলের চমচমে ভরা।
আমরা এই মুহূর্তে টাঙ্গাইলে আছি, টাঙ্গাইল বাস স্ট্যান্ডে আছি। কিছুক্ষণ হলো আমরা বাস থেকে নামলাম, তবে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এবার ভুয়াপুরে যেতে হবে।
ভুয়াপুর
থেকে আমাদের পরবর্তী আরো একটা জায়গায় যেতে হবে।
ভুয়াপুর গেলেও ঘটনা কিন্তু শোনা না, কিন্তু
সেটাই। আর আমরা ভুয়া মিষ্টি কিন্তু খাবো না,
আমরা
ঢাকায় হয়তো ভুয়া চমচম পাই, কিন্তু
চমচম টাঙ্গাইল স্ট্যান্ডের আশেপাশে থেকে খেয়ে তারপরে ভুয়ার উদ্দেশ্যে যাবো।
ওকে, তো চলো। টাঙ্গাইল থেকে প্রায় 30 মিনিট জার্নির পর আমরা পৌঁছে যাই ভুয়াপুরে। লোবান, এবার কিসে যাওয়া যায়? এবার কিন্তু যানবাহন অনেকগুলো আমাদের অপশন আছে, চাইলে রিক্সাও নিতে পারি, সিএনজিও নিতে পারি, তো কোনটা প্রেফার করো?
অটো নাই, অটো অটো হচ্ছে সাউন্ডলেস, সুন্দর, রিক্সা হচ্ছে কৃষ্ণ।
তুমি বলতে চাচ্ছ কি ইজি বাইক গুলো?
ইজি বাইক।
আচ্ছা, জানেন আমরা দেখি পাই কিনা, এবং যেহেতু
আমরা দেখছি আসার সময় রাস্তা দিয়ে একটা চলতেছে, মনে হয়
ওকে দেখা যাক, আমরা হয়তো বা ম্যানেজ করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা একটু আরামসে হেলে ধুলেই না হয় গেলাম, যেহেতু আমরা চমচমও খেয়ে ফেলেছি মোটামুটি। টেস্ট কিন্তু খারাপ না, ভালোই,
ভালোই,
অরিজিনালের একটা টেস্ট আছে। লোবান, ওই যে মনে হয় একটাকে দেখতে পেয়েছি, এটা দিয়ে খুব সম্ভবত যাওয়া যেতে পারে। চলো চলো তাড়াতাড়ি হাঁটো,
রিজার্ভ নিও। হ্যাঁ
অবশ্যই রিজার্ভ নিতে হবে, তা নাহলে হবে না।
ভুয়াপুর থেকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই আমাদের আজকের কাঙ্ক্ষিত স্পট আক্তারাল্লা বিল।
ওকে, ফাইনালি আমরা চলে আসছি আক্তারাল্লা বিলে এবং টাঙ্গাইলের এই আক্তারাল্লা বিলের ঘটনা।
শুনুন একটা কথা, এটা কি আসলে কি আক্তারাল্লা উচ্চারণ হবে নাকি আক্তার উল্লাহ হবে? এটা কি লোকাল?
আসলে নামটা নিয়ে একটু কনফিউশন আছে অনেকেরই। আমরা যাদের সাথে কথা বলেছি, গ্রামের যারা আছে অনেকেই বলেছে আক্তারাল্লা বিল,
আক্তারাল্লা বিল।
আসলে এটা আমরা কনফিউজ, আমরা লোকাল ল্যাঙ্গুয়েজে যেভাবে যাচ্ছে আক্তারাল্লা বিল বলতেই যেটা বোঝে, আমরা সেই ল্যাঙ্গুয়েজেই যাওয়ার চেষ্টা করছি।
সেই স্পটে আসছি, এতে কোনো সন্দেহ নেই।
এই স্পটের ঘটনা কিন্তু এরই মধ্যে অনেকে জেনে গেছে। আমাদের একজন অতিথি এসেছিল হয়তো বা তিন চার এপিসোড আগে,
দুই এপিসোড মতো হতে পারে,
যাই হোক আমি এপিসোডের পারফেক্ট এটা ভুলে গেছি। তো উনি এই সন্ধানটা দিয়েছিল আমাদেরকে যে টাঙ্গাইলের এই আক্তারাল্লা বিলে একটা গাছ আছে, যে গাছটাকে ঘিরে অনেক ধরনের ঘটনা প্রচলিত আছে,
মাঝখানে
বেশ কিছু লোমহর্ষক ঘটনা উনি নিজেও বর্ণনা করেছিলেন। যদিও তারই আমাদেরকে রিসিভ করার কথা ছিল, কিন্তু আমরা আসলে চেষ্টা করে তার সাথে যোগাযোগ করতে পারিনি। আমরা জানি না, মানে ওনার ফোন বন্ধ ছিল না কোনো কারণে, আমরা উনি নেটওয়ার্কের বাইরে ছিল, আমরা রিচ করতে পারিনি। সো দ্যাটস ওয়াই আমরা নিজেরাই চলে এসেছি আজকে, আমাদের হাতেও সময় বেশি ছিল না। দ্যাটস ওয়াই আমরা খুব বেশি একটা প্রিপারেশন না নিয়ে
এবং সঠিক স্থানে
খুঁজে পেয়েছি। এখন দেখা যাক এই বিলের মধ্যে আজকে আমরা রাতে অনেকক্ষণ আড্ডা দিব।
এটা একটু বলে দিলে ভালো হতো না, আমরা কিন্তু গাছটা থেকে একটু দূরেই আছি,
দূরে ডেফিনেটলি। আর এখানে এখনো কিন্তু চতুর্দিকে পানি ওভাবে শুকিয়ে যায়নি, যেখানে রেকর্ড করার মতো সুবিধা আছে আমরা ওরকম একটা জায়গাতেই বসছি। এবং এই মুহূর্তে সুমনের সাথে তার যত গেস্ট আছে সবাইও তৈরি হয়ে গেছে। অর্থাৎ
সুমন, একটা কথা বলতে চাই গেস্টদেরকে শুরু করার আগে, গত সপ্তাহে রেজা ভাইয়ের ব্যাপারটা কিন্তু তুমি এখনো বলনি। আমি সারা রাস্তা চিন্তা করতে করতে আসছি, জিজ্ঞেস করব তোমাকে, কিন্তু স্পটের জন্য বসেছিলাম।
ইয়েস লোবান, একটা ভালো প্রসঙ্গ তুমি মনে করেছো। মানে ফেসবুকে আমাকে মানে ইনবক্স করতে করতে, নক করতে করতে অস্থির করে ফেলেছে যে রেজা ভাই কি প্রমাণ দেখিয়েছে এবং ট্যারট কার্ড হাতে নেয়ার পর আমার কিছু হয়েছিল কিনা। ছিল রেজা ভাই তখন বলেছিল
24 ঘন্টার মধ্যে কিছু একটা ঘটবে।
ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে আপনারা শুনলে, মানে আমি জানি না, আমি এই এখনো পর্যন্ত আমি এটার কোনো ক্লু খুঁজে পাইনি উনি কিভাবে এটা সম্ভব করেছে। সো আমি এটা সবার কাছে ডিসক্লোজ করব আজকে। আপনারা যদি কোনো ক্লু খুঁজে পান যে এটা এইভাবে উনি পসিবল করেছে, প্লিজ আমাকে জানাবেন, আমি এখনো পর্যন্ত জানি না।
তবে লোবান, সেই ঘটনাটা আমাদেরকে শেয়ার করছো
অপেক্ষা করো, এতক্ষণ যেহেতু অপেক্ষা করেছেন, এতদিন অপেক্ষা করা হয়ে গেছে, আর একটু অপেক্ষা করতে হবে সবাইকে। এই মুহূর্তে আমার যে অতিথি রয়েছে, প্রথম অতিথি, আমি একটু তার কাছে যেতে চাই। আমরা তার ঘটনাটা প্রথমে শুনি, তারপর আমি রেজা ভাইয়ের সাথে আসলে কি ঘটেছিল, রেজা ভাই আমাকে কি দেখিয়েছে, আমি এটা সবার সাথে শেয়ার করব আজকে। সো ডরের ফাইনাল জার্নি শুরু হচ্ছে। সুমন আছি, আর সুমনের সাথে তো অনেক অতিথি রয়েছে এবং এক এক করে আমরা প্রত্যেকের ঘটনাই শুনবো। আজকে ঘটনা যাকে দিয়ে আমরা শুরু করব তার কাছে আমরা যেতে চাই, তার পরিচয়টা আগে ভালো করে আমরা জেনে নিই, তারপরে তার ঘটনা আমরা প্রবেশ করব। আমরা একটু শুরুতে আপনার নামটা জানতে চাই এবং কোথায় থাকেন, কি করেন?
আমি মোহাম্মদ জুলফিকার হোসেন, আমি একজন মিডিয়া কর্মী আর কি। আমি থাকি মিরপুরে, মিরপুর 2 নম্বরে।
আচ্ছা, তো জুলফিকার ভাই, আমরা তো শুনেছি ডট নেমের কাছে আপনার ঘটনাগুলোর কথা। আমি স্পেশালি বলতে চাই উনার নিজের সাথে যে ঘটনাটা ঘটেছে, এটা আমি আগেও শুনেছি ডট নেমের কাছে, একটু ভিন্ন টাইপের একটা ঘটনা। হয়তো ঘটনাটা শুনে অনেকের কাছে অনেক ধরনের প্রশ্ন জাগতে পারে। আমি শুধু বলবো যে আমরা আমাদের যারা পার্টিসিপেটর থাকে তাদেরকে আমরা বিশ্বাস করি, তাদের ঘটনা বিশ্বাস করেই আমরা প্রচার করি। সো আমরা সেই বিশ্বাসের জায়গা থেকেই উনার ঘটনাটাও আপনাদের সামনে তুলে ধরছি। এরপরে এই ঘটনাটাকে আপনারা কিভাবে নেবেন, কিভাবে বিচার বিশ্লেষণ করবেন, সম্পূর্ণই আপনাদের উপরে আমরা ছেড়ে দিচ্ছি। তো চলুন আমরা ঘটনাটাতে প্রবেশ করি।
আসলে ঘটনাটা ঘটে গত বছরের জানুয়ারির 11 তারিখে। অফিস শেষ করে আমি একটা গাড়িতে চিড়িয়াখানা টু সদরঘাট যাই আর কি, এই গাড়িতে কারণ বাজার থেকে ফেরার পথে। আমি যখন টেকনিক্যাল মোড়ে গিয়ে জ্যামের কারণে গাড়ি দাঁড়িয়েছিল, ওই সাইডে যখন সিগন্যালে আটকে গেল তখন আমাদেরটা ছেড়ে গেল, ছাড়ার সাথে সাথে আমাদের গাড়িটা খুব দ্রুত টেনে পার হয়ে যায়। টাইমটা হচ্ছে এক্সাক্টলি দুপুর 2:10-15 হবে। তার আগে গাড়ির বর্ণনাটা দিয়ে রাখি, গাড়ির মধ্যে পেছন সাইডে দুইজন লোক আছে শুধু, আর দরজা থেকে উঠেই যে বাম যে সিটটা বাম পাশের ওই সিটে আমি বসে আছি, আর আমার থেকেই ডান পাশের সিটে দুই সিট পরে একজন ভদ্রলোক বসে আছে। উনি একজন পরেশগার ব্যক্তি মনে হলো, সাদা দাড়ি আছে মুখে আর অনেক সুন্দর একটা চেহারা আর কি।
সময়টা কখন যেন বললেন?
2:10-11 হবে আমি, জি দুপুরে। গাড়িটা খুব দ্রুত ট্রেনে যাচ্ছে, আর যেহেতু রাস্তা পার হয়ে ওই পাশে চলে গেছে, এক নম্বরের দিকে যাচ্ছে মিরপুর এক নম্বরের দিকে, তো ওই সময় যদি গাড়িটা ব্রেক করে তাহলে পিছনের গাড়িগুলো কিন্তু আঘাত করবে, তার মানে ড্রাইভার ব্রেক করতে পারবে না। আর কন্ডাক্টর তখন পেছনে দুইজনের কাছ থেকে ভাড়া নিচ্ছে, আমি স্পষ্ট সামনের দিকে তাকিয়ে আছি, একজন যাত্রী টেকনিক্যাল থেকে দৌড়ে গাড়িতে উঠতে গেছে আর কি, কিন্তু ওঠার জন্য যেটা ধরতে হয় ওইটা ধরতে গিয়ে উনি পড়ে যাচ্ছিল এরকম একটা মুহূর্তে। আমি দেখলাম আমার তো ওইখান থেকে নাগাল পাওয়া সম্ভব না, কিন্তু আমার ডাইন সাইডে যে আমার থেকেও দুই সিট পেছনে যিনি বসে আছেন, উনি মানে ওইখানে বসে থেকে হাত লম্বা করে গিয়ে উনাকে টেনে ধরে উনি পড়ে যাচ্ছিল, উনি পড়ে গেলে মাস পেছনের চাকা নিচে পড়তো, হাত লম্বা করে গিয়ে উনাকে ধরে টান দিয়ে তুলে ফেললেন। আমার সামনের পর একটা লোক প্রায় 7-8 দূর বা তারও বেশি হবে, এত দূর থেকে একটা হাত লম্বা করে আমার সামনে রাবারের মতন একটা হাত দিয়ে উনাকে তুলে নিয়ে আসলো। আমি এটা দেখে তো আমি একদম হতভম্ব হয়ে গেছি, কি বলবো বুঝতে পারতেছি না।
বাসে তো আপনি ছাড়া আরো কিছু যাত্রী ছিল?
হ্যাঁ যাত্রী, আমি কিন্তু বলেছি যে তিনজন যাত্রী ছিল, একজন উনি আর পেছনে দুইজন, আমি সহ 4 মোট। অলরেডি কল্যাণ প্রবেশে সব ছিল, হেল্পার ছিল না যে কন্ট্রাক্টর, সেই হেল্পার,
সে হচ্ছে
পেছনে ওই দুজনের কাছ থেকে ভাড়া নিচ্ছে।
ওকে, এই ঘটনাটা শুধুমাত্র আপনি প্রত্যক্ষ করেছেন?
আমি যেহেতু প্রথম সিটটায় আমি বসে আছি আমার সামনের উপর দিয়ে, তো আমি যখন ওইটা দেখলাম, দেখার পর উনি টেনে তুললো, আমি ওনার দিকে ঘুরে তাকিয়ে মানে আমি হতভম্ব হয়ে গেছি। আমি ওনার সামনে দাঁড়িয়ে বলছি এটা কি হলো, মানে এটা বলার সঙ্গে সঙ্গে উনি বললো চুপ, আর কোনো কথা বলবা না, কিচ্ছু কাউকে বলবা না। এই বললাম উনি আমার ঠোঁটের উপর শুধুমাত্র এই নখটা এইভাবে ছোঁয়ালেন, কিচ্ছু বলবা না। তো বলার সঙ্গে সঙ্গে রিলিফ করেন, আমি 15 কথা বলতে পারি নাই।
ওই লোকটা যাকে টেনে তুলেছে,
সেই লোকটা উঠে বসছে, ধন্যবাদ দিচ্ছে, ভাই আমি আজকে মারা যেতাম আপনি না ধরলে। তো তখন তো অ্যাজ ইউজুয়াল মানে ওনার কিচ্ছু বোঝে নাই, উনি ভাবছে দৌড়ে এসে উনার টেনে তুলছে, কিন্তু আমার সামনে যে ঘটনাটা ঘটছে আমি অবাক হয়ে গেছি। তো উনি আমাকে এই কথাটাই বললো যে তুমি কোনো কথা বলবা না, ঠোঁটে মানে হাতটা লাগালেন আর কি। ঠিক সনি সিনেমা হল পর্যন্ত আমি কোনো কথা বলতে পারিনি। তারপরে যখন সনি সিনেমা হলের থেকে উনি নেমে বামে চলে গেছেন চিড়িয়াখানা রোডের দিকে, আমি নেমে চলে আসছি আমার বাসায় 2 দিকে, তখন আমি কথা বলতে পারছি। তার আগে উনি থাকা অবস্থা আমি গাড়ি কোনো কথা বলতে পারিনি, অনেক চেষ্টা করছি। পরে আর কি আমি একটা রেডিও স্টেশনে ভাবলাম যে শেয়ার করবো কিনা, দ্বিধায় ছিলাম। তারপরে একটা রেডিও স্টেশনে আমি আর কি
যোগাযোগ
করলাম, তারা আমাকে ইনভাইট করলো, বললো যে ভাই আপনি এদিন আসবেন, যেদিন যাওয়ার কথা আর কি সেদিনে রাত্রেবেলা যাবো আর কি। বের হয়েছে আমি মিরপুর 2 থেকে নামক গাড়িতে উঠেছি, গাড়িতে উঠা দেখলাম যে বাম পাশে দ্বিতীয় স্টেপে আর কি যে সিটটা থাকে একজন মুরব্বী লোক বসে আছেন। আমি বললাম যে আনকি আমি বসবো, আমার একটু ভেতর ঢুকতে দেন, আমি জানালার পাশে সিটটাকে বসলাম। তো কিছুক্ষণ পরে উনি আমাকে বললো যে বাবা তুমি কোথায় যাচ্ছ, আমি বললাম আমি একটা কাজে যাচ্ছি। উনি বলছে তুমি কোনো একটা রেডিও স্টেশনে সেদিনকার ঘটনা বলতে যাচ্ছ, তো আমি তখন মানে আরো অবাক হচ্ছি কি ব্যাপার, এটা তো অন্য কেউ জানার কথা না। আমি ওনার দিকে অবাক হয়ে যখন তাকালাম তখন আমার কাঁধে হাত দিয়ে বললো যাও বাবা সাবধানে যাও। তো ওনার হাতটা আমার কাঁধে রাখার পরে আমার এত ঠান্ডা মনে হয়েছে একদম কাঁধের উপর যেন একটা বরফের চাকলা বসাই দেওয়া হয়েছে। তারপর উনি কালশি রোডটা ছিল, এখন তো 12 হয়ে গাড়ি যায়, কিন্তু তখন ছিল কালশি হয়ে ডান সাইড দিয়ে ঢুকে যেত আর কি গাড়িটা, 11:30 ওইখানে গাড়ি দাঁড়াইছে। তো উনি নেমে চলে গেলেন, তখনও আমি অবাক হয়ে আছি, আমি তাড়াহুড়ো করে ওনাকে আমি ফলো করবো ব্যাপারটা কি, আমি পেছনে নেমে গিয়ে তাড়াহুড়ো করে ওনাকে খুঁজছি, কোথাও পাইনি আর কোনোভাবেই পাইনি। তো আমি তখন আবার গাড়িতে ফিরে আসলাম, কন্ট্রাক্টরকে বললাম দেখেন ভাই এখানে যে লোকটা বসেছিল সে কোথায় গেল। উনি আমার দিকে অবাক হয়ে তাকালেন, এইখানে লোক বসেছিল মানে, হ্যাঁ, এখানে আমার সাথে একজন মুরব্বী বসেছিলেন, অনেক ফর্সা সুন্দর চেহারার, কথা হইলো, উনি তো নেমে চলে গেল, কোথায় গেল? কি বলেন, এইখানে ওর লোক বসেছিল কিভাবে? আপনি কি কিছু খাইছেন নাকি? এইভাবে আমাকে সরাসরি বলল, আমি এখানে লোক বসেছিলাম, আমার সাথে কথা বলছে উনি।
ওনার আশেপাশে কোনো যাত্রী ছিল না?
হ্যাঁ, পেছনে ছিল।
তো ওনারা দেখেনি?
না, কেউ দেখেনি। আমি কন্ট্রাক্টরকে যখন বলেছি যে ভাই এখানে আমার সাথে লোক ছিল, আমার সঙ্গে কথা বলেছে, বলছে এই সিটটাই তো ভাঙা, সিটটাই প্রবলেম হয়েছে, আমরা খুলে রেখেছি, আসলেই ফোম নাই, যে ফোমটা দিয়া ছিল বসার মতো কোনো অপশন নাই। আমি তখন মানে পুরাটাই হতভম্ব হয়ে গেছি, আমি আসলে বুঝতে পারতেছি না কি বলবো। তখন আমি সেই রেডিও স্টেশনকে ফোন করে নিষেধ করলাম যে ভাই আমার আর আসা সম্ভব না, আমার এইভাবে বারবার বাধা পড়তেছে। আর উনি সরাসরি আমাকে বলেছে যে সাবধানে যাবো বাবা, আমি আসলে আর যেতে চাচ্ছি না ভাই, আমাকে আমি সরি।
আরেকটা আমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আপনি যে লোকটাকে দেখেছেন দ্বিতীয়বার, আগের লোকটাকে যে দেখেছেন তার চেহারার সাথে ওনার চেহারার কোনো মিল পেয়েছেন?
মানে খুব বেশি মিল পাইনি, তবে এইটুকুন পাইছি আগের লোকটা যেরকম ফর্সা সুন্দর ছিল, উনিও ঠিক ফর্সা সুন্দর এবং মুখে দাঁড়িয়ে আছে,
বাট চেহারার মিল
না, চেহারার মিল নাই, অনেক সুন্দর চেহারা।
সম্পূর্ণ ভিন্ন একটা ঘটনা, যেটা আমি আগেই বলেছিলাম ঘটনাটা নেওয়ার আগে, যে কে কিভাবে নেবেন সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি যখন শুনছিলাম আমার একটা পর্যায়ে মনে হয়েছিল যে আপনি যখন হাত বাড়িয়ে তোলার কথা বললেন, হাত বড় করে দিয়ে, আমার ফ্যান্টাস্টিক ফোর ছবিটা অনেকেই হয়তো দেখেছেন, যে ওইখানে চারজন সুপার হিরোর মধ্যে একজনের থাকে যে পুরো শরীর রাবারের মতো বড় হয়ে যায়। তো যাই হোক, আমি আবারও বলছি যে ঘটনাটা কে কিভাবে নেবেন সম্পূর্ণই আপনাদের ব্যাপার, আমরা শুধু ওনার এক্সপিরিয়েন্সটা তুলে ধরেছি আপনাদের কাছে। আমরা যতটুকু জানি যে আরো কিছু ঘটনা আপনার আছে শেয়ার করতে চান আমাদের সাথে, আমরা এবার একটু ওই ঘটনাগুলোর দিকে যেতে চাই।
এবার আমি যে ঘটনাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত। আমার মেজো ভাই আর্মি পার্সন আর কি এখন অবসরে, ওকে নিয়ে আর কি ঘটনাটা, এটা আমার মায়ের মুখ থেকে শোনা, আমি তখন হইনি আর কি, গ্রামের পাশের বাড়ি আমার বাড়িকে নিয়ে ঘটনা। তখন আয়নাল নামে একটা লোক, আয়নাল ছোটবেলা থেকে অনেক সিক, অসুস্থ থাকার কারণে আর স্বাস্থ্যটা একদমই খুব খারাপ ছিল। আমার ভাই প্রায় 6 ফিট লম্বা, অনেক স্বাস্থ্যের অধিকারী, অনেক সুন্দর ছিল আর কি,
মানে ওই এই যে উনি অনেক সুস্বাস্থ্যের অধিকারী
এখন, তখনও, তখন আমার ভাইয়ের বয়স 10.5 কি 11, কিন্তু ওই আয়নালের বয়স হবে 8 বছর বয়স হবে। কিন্তু ওই আয়নালের আম্মা কোন একজন জিনকে দিয়ে ব্ল্যাক ম্যাজিক করায়, কোন কবিরাজকে দিয়ে করায় সেটা বলতে পারবো না, কোন একটা জিনের মাধ্যম দিয়ে। তো যেটা হয় যে আমার ভাইয়ের কিছুদিনের মধ্যে স্বাস্থ্য নষ্ট হতে থাকে, সারাক্ষণ অসুস্থ, তো অনেক ডাক্তার টাক্তার দেখানো হয়, কোনো কাজ হয় না। তখন আর কি আমার মা আমার বাবাকে বলেন আর কি যে পাবনাতে একজন খুব নাম করা কবিরাজ, তার নাম হচ্ছে আয়ন ঘোষ, যারা পাবনার বা কুষ্টিয়ার অনেকেই শুনবে তারা বুঝবে যে আয়ন ঘোষ নামে একজন কবিরাজ আছে, খুব নাম করা। তো উনি আমাদের বাড়িতে, উনাকে নিয়ে আসা হলো, আসন বসানো হয় রাত্রেবেলা, যখন যারা ছিল সবাই ছিল বাড়িতে। আমার মায়ের ভাষ্য মতো যখন জিনটা আসবে তখন মনে হচ্ছিল প্রচন্ড শব্দ হচ্ছে, ঘর মন মনে হচ্ছে ভেঙে ফেলবে এরকম একটা অবস্থা। আসলে তারপরে আয়ন ঘোষ কিছুক্ষণের মধ্যে অজ্ঞান হয়ে গেলেন, তারপর অটোমেটিক সুস্থ। উনি যখন কথা বলা শুরু করলেন তখন কেমন জানি মনে হচ্ছে নাকের মধ্যে কথা,
স্বাভাবিক
কোনো ভয়েস না। তারপরে উনি আমার ভাইকে সামনে আনার সাথে সাথে ওই কবিরাজ বলতেছে, আরে বাবা এই বাচ্চাটাকে প্রায় শেষ করে ফেলছে, এর ভিতরে তো মানে সবকিছু খেয়ে ফেলছে, খুব খারাপ অবস্থা, যে কোনো মতে মারা যেতে পারে। কিছুক্ষণ পরে বললেন যে দেখি আমি কি করতে পারি, তোমরা একটু ধৈর্য ধরো। তো ওই আয়নালদের বাড়ি ছিল পাশেই, তো জিনটা 2 মিনিট পরে এসে বলতেছে যে আসলে যে ছেলেটার মাধ্যমে এইটা করা হয়েছে, যে ছেলেটার জন্য এই ছেলেটার আছে ওর মায়ের সাথে শুয়ে, এখন কিছু করা যাচ্ছে না, তোমরা একটু ধৈর্য ধরো। ঠিক আধা ঘন্টা মতন পর এই বলে জিনটা চলে গেল। 2 মিনিট পরেই আবার শব্দ করে দিয়ে আসলেন, কবিরাজ হাত থেকে একটা তাবিজ বের করলেন, মানে হাতে কোনো কিছু ছিল না, অ্যাজ ইউজুয়ালি এই তাবিজটা কবিরাজ খুললেন, খুলে বললেন যে এই দেখো, এই হচ্ছে মানে আমার ভাইয়ের নাম আব্দুল সালাম, বলতেছে এই হচ্ছে সালামের নখ আর এটা হচ্ছে চুল, যেগুলো আর কি ব্ল্যাক ম্যাজিক করার জন্য দরকার হয় একটা মানুষের, ওর এগুলো সংগ্রহ করে কোন একটা জিনের মাধ্যম দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যার কারণে ওর স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাচ্ছে, সারাক্ষণ অসুস্থ থাকে, আর ওই আয়নালটা সারাক্ষণ সুস্থ থাকে।
কিন্তু এটা যে আপনার ভাইয়েরই নখ বা চুল, এটা কিভাবে ইনশিওর?
এটা আসলে টোটালি বিশ্বাসের উপর, একজন কবিরাজের কাছে কিছু নাই, অটোমেটিক একটা তাবিজ চলে সবার সামনে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে তাবিজটা খুলে যে এর মধ্যে একটা কিছু পাওয়া যাবে, এটাই মানে এটাই আপনি বিশ্বাস করবেন কিভাবে, কিন্তু এর মধ্যে চুল নখ অনেক কিছু আছে, মম দিয়ে সবকিছু।
আসলে কবিরাজের উপর সম্পূর্ণ বিশ্বাস করা ছাড়া কোন উপায়?
হ্যাঁ, তারপরে উনি তখন বলল যে ওই তাবিজটা আনা সম্ভব হয়েছে কিভাবে, মায়ের সাথে থাকার কারণে ওই জিনটা ফার্স্টে আনতে পারে নাই, সেকেন্ড টাইম যখন গেছে তখন আয়নালে মা নিশ্চয় বাহিরে গেছে, যখন ছেলেটা একা ছিল গলা থেকে টান দিয়ে তাবিজটা ছিঁড়ে নিয়ে চলে আসে আর কি। তো তাবিজ খোলার পরে এত কিছু পাইলো, আরো কিছু মানে বাড়ি বন্ধ টন্ধ অনেক কিছু করে দিয়ে গেল। কবিরাজ বললো যে আপনারা বিশ্বাস করেন মানে করেন আপনাদের ব্যাপার, কিন্তু এই ছেলে কয়েকদিন পরে ভালো হয়ে যাবে। দেখা যাচ্ছে 5-7 দিনের পর থেকে আমার ভাই ভালো হতে থাকলো, তারপর থেকে সুস্থ, আর কোনো সমস্যা হয়নি।
আচ্ছা, এই জায়গাতে এসে অনেক প্রশ্নই ইয়া হয়ে যায় যে হঠাৎ করে উনি কিভাবেই বা সুস্থ হয়ে গেলেন। তো আসলে এটার উত্তর আমাদের জানা নেই। তো যাই হোক, কবিরাজি বিষয়গুলো নিয়ে আমি বরাবরই বলে থাকি যে কবিরাজি বিষয়ে আপনি ইনভলভ হওয়ার আগে প্লিজ মানে একটু ভালো করে বুঝে শুনে নেবেন, কারণ গত এপিসোডেও আপনারা হয়তো বা শুনেছেন যে ওখানে একজন আমাদের অতিথি ছিল যে কবিরাজি করে লাখ লাখ টাকা খুইয়েছে, বিভিন্ন ভাবে তার টাকাটাই নষ্ট করেছে, কাজের কাজ আসলে কিছুই হয়নি। সো এই ধরনের ঘটনাও কিন্তু অহরহ ঘটে।
কিন্তু আসলে ওই কবিরাজ কে কোনো পারিশ্রমিক না, মূলত যেসব কবিরাজগুলো কাজ করে ওই কবিরাজরা
টাকা নেয় না। আসলে এইটাও কিন্তু একটা টেকনিক, আমি মনে করি আমার জায়গা থেকে যে স্মরণাপন্ন হওয়ার আগে বুঝে শুনে ইনভলভ হওয়াটা বেটার। একটা ছোট্ট ঘটনা বলি, শর্ট একটা ডকুমেন্টারি দেখেছি, জাস্ট 5-7 মিনিটের একটা ডকুমেন্টারি, ইন্ডিয়াতে ডকুমেন্টারিটা করা হয়েছে, আমি জানি না ডরে আগে শেয়ার করেছি কিনা। ঘটনা এরকম হয়েছে, তো অজপাড়া গায়ের একটা পাহাড়ি গ্রাম, খুব অল্প কিছু বাসিন্দা থাকে, এখানে হঠাৎ করে একজন সন্ন্যাসী আসে আর কি একদিন, তার সাথে আরো কয়েকজন সাগরেদ থাকে, পুরো গ্রাম ঘুরে এবং বিভিন্ন কারিশমা তারা দেখায় এবং মানুষজনের একটা বিশ্বাস তৈরি হয়ে যায়, মানে নারিকেলের মধ্যে মুহূর্তের মধ্যে আগুন ধরায় দিচ্ছে চোখের সামনে, তারপরে পানি গায়েব করে দিচ্ছে, পানি নিয়ে আসতেছে, বিভিন্ন ধরনের জিনিস দেখেছে, মানে মানুষ অদ্ভুত ভাবে মানে পুরো মানে মোহের মধ্যে পড়ে গেছে যে এই মানুষ খুবই জ্ঞানওয়ালা, মানে উনি এক্সেপশনাল একটা
স্পেশাল, অনেক কিছু জানে,
অনেক কিছু জানে, মানুষজন খাবার দাবার এনে অনেক কিছু দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। তো একটা পর্যায়ে তারা সবার সামনে নিজেরাই রিভিল হয়, মানে যেই মানুষটা সন্ন্যাসী সেজে এসেছে ওই মানুষটা আসলে একজন ব্যাংকার, এবং তার সাগরে যারা ছিল তারা এনজিও কর্মী, তারা জাস্ট একটা মানুষকে যে কিভাবে ঠকানো যায় এই জিনিসটার একটা প্রমাণ দেওয়ার জন্য এভাবে এসেছে। নারিকেলের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ সাইন্টিফিক, একটা অ্যাসিড আছে, হাতের কৌশলে অ্যাসিডটা দিয়ে দিচ্ছে, অটোমেটিক এটাতে আগুন ধরে যাচ্ছে, পানির পাত্রটা এমন ভাবে তৈরি করা হয়েছে পানি গায়েব হয়ে গেল বোঝা যাবে না এই পাত্রের ভিতরে পানি কোথায় গেছে বা পানি কিভাবে আসছে, সমস্ত কিছু উনি খুলে সবাইকে দেখিয়েছে গ্রামবাসীকে, এইভাবে আমি আপনাদেরকে বোকা বানিয়েছি। তো গ্রামবাসী তখন আসলেই মানে সবাই মানে অবাক হয়ে গেছে যে কিভাবে আমরা এই জিনিসগুলো বিশ্বাস করলাম। এই ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করলাম এই জন্য যে এই জিনিসগুলাতে এগুলো কিন্তু অহরহ ঘটে, ভালো যেমন আছে মন্দও কিন্তু অনেক আছে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
4 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হলো, প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে 3 জন বন্ধুকে নিয়ে ডরের যাত্রা শুরু হয়েছে টাঙ্গাইলের কোন একটি বিশেষ হন্টেড জায়গায়, একটি বিশেষ গাছের তলায় আমরা অনুষ্ঠানটি ধারণ করেছি। এই অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, কিছু জানার থাকে, যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে আমার ওয়েবসাইটের মাধ্যমে কিংবা ফোনের মাধ্যমেও। ফোন অ্যাড্রেসটি হচ্ছে 09-613-892-892। আমি আবার বলছি 09-613-892-892। এখানে ফোন করার পরে ফোন থেকে আপনি যে নির্দেশনা শুনতে পাবেন সে অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। 4 মিনিট পর আমি এবং আমার টিম সাথে করে আবার দিচ্ছি। যাদের জীবনে ঘটে যাওয়া অযৌক্তিক অবৈজ্ঞানিক কিন্তু দুর্ধর্ষ সব ভয়ের গল্প আপনারা শুনছেন, তারা হলো জুলফিকার, বেলাল এবং তরিকুল। প্রিয় শ্রোতা, আমরা সবসময় যে কথাটা বলি, এই ঘটনাগুলোকে আপনি বিশ্বাস করবেন নাকি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমরা এই অনুষ্ঠানে সবসময় যেটা বলেছি, ভয়ের অস্তিত্ব আছে। ভয় পেতে আমরা সামহাও ভালোবাসি, অথবা ভয় প্রত্যেকের জীবনে কম বেশি এসেছে, যুক্তি কিংবা অযৌক্তিক যেটাই হোক না কেন, সবকিছুর ঊর্ধ্বে একটা ভয় মানুষের জীবনে সর্বত্র বিরাজমান। আমরা সেই ভয়কে ধারণ করবার চেষ্টা করেছি, ভয়কে খোঁজার চেষ্টা করেছি, ভয়ের স্বাদ নেবার চেষ্টা করেছি আমাদের এই অনুষ্ঠানে 112তম পর্ব পর্যন্ত। কথা না বাড়িয়ে আমি আরজে কিপ্রিয়া আপনাকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি গল্পের ঠিক সেই জায়গায় যেখানে আমরা বিরতি নিয়েছিলাম।
আমরা পরবর্তী ঘটনায় যেতে চাই।
পরবর্তী ঘটনাটা হচ্ছে আমাদের কুষ্টিয়ার খোকসা থানার, অনেক লোকই জানে, আম্বাড়িয়া গ্রামের একটা ঘটনা। অনেক বড় একটা গ্রাম, গ্রামের মধ্যে আম্বাড়িয়া। আকরাম নামে একজন মানুষ খুন হয়, 6-7 বছর আগের ঘটনা। তো তখন আকরাম উনার ওয়াইফকে নিয়ে সদর থানায় উনার শ্বশুর বাড়ি। তো তখন গড়াই নদীর উপর যে ব্রিজটা, মীর মোশাররফ হোসেন সেতু, সেই সেতুটা তখন হয়নি, তখন ফেরিতে করে পার হতো আর কি। তো পার হওয়ার সময় নৌকার উপর থেকে হোক আর ফেরির উপর থেকেই হোক, উনার ওয়াইফ আর কি পজেস্ট হয়।
আচ্ছা,
উনার আচরণ পরে বাড়িতে ফিরে আনার পরেও দেখা যায় আচরণটা খুবই একটা ভয়ঙ্কর আর কি আচরণ। প্রথম পর্যায়ে কি করবে, ডাক্তার দেখায়, কোনো কাজ হয় না, অসুস্থ থাকে। পরে আর কি একজনকে কবিরাজকে ডাকা হয়, সেই কবিরাজ বলে যে উনার উনি পজেস্ট হয়েছে আর কি। তো কোনো একভাবে আর কি আরেকজন কবিরাজকে ডাকা হয়। তো সেই কবিরাজ বলে যে আমি ছাড়াতে পারবো, আমি ব্যবস্থাটা নিচ্ছি ছাড়ানোর জন্য, যা যা করার আগে করছে। জিনটাও নিজেও বলতেছে হ্যাঁ আমি ছেড়ে যাবো। কবিরাজ বলে তুই যে ছেড়ে যাবি কোন একটা প্রমাণ রেখে যেতে হবে। তখন জিনটা বলে ঠিক আছে আমি যাওয়ার পথে ওই ঘরের উপরে যে কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের ঢাল ভেঙে যাবো। কিন্তু আকরাম যে যার ওয়াইফ আর কি, উনি খুব রাগান্বিত ছিল যে আমার ওয়াইফকে এতদিন যন্ত্রণা দিয়েছিস, হ্যাঁ আমাকে যন্ত্রণা দিয়েছিস, তোর মুখে জুতা নিয়ে যেতে হবে। তখন ওই জিনটা বলে যে না আকরাম, তুই এই ধরনের ব্যবহার আমার সঙ্গে করিস না, কবিরাজের সামনে, এই আলেমের সামনে। তুই যদি এই ধরনের কিছু করিস তাহলে তোর ভয়ঙ্কর প্রাণিত হবে। তো আকরাম বলে তুই আমি কিচ্ছু করতে পারবি না। তো নর্মালি মুখে জুতা নিয়ে কাঁঠাল গাছের ডাল ভেঙে চলে যায়। তো তারপর রোজা শুরু হয়ে যায়, রোজার মাঝে 10 রোজায় কি 11 রোজার ঘটনা। তো আকরাম একদিন ওয়াইফ অসুস্থ থাকার কারণে সেহরি রান্না করতে পারবে না। তো আকরাম রাত 1টার দিকে ওনার চাচি আম্মাকে সেহরি রান্নার জন্য ডাকবে আর কি, উঠছে। কিন্তু উনি ভাবছে যে আগে বাহিরে যাওয়ার দরকার। তো উনি করছে কি, ওয়াশরুমটা এক সাইডে ছিল, ওই সাইডে না গিয়ে বাহিরের সাইডটায়, উনি বাহিরের সাইডটা একটু গাছ গাছালি আছে ওই সাইডটায় গেছে। ওই সাইডটায় যাওয়ার সাথে সাথে যেটা আমাদের ইয়া আর কি, যে ওই জিনটা উনাকে এসে উনাকে উড়াই নিয়ে চলে যায়। তুলে নিয়ে প্রথমে হচ্ছে আমাদের আম্বাড়িয়া যে গুরুস্থানটা, গুরুস্থানের পাশে আর কি বিশাল বড় একটা বাগান আছে, ওই জায়গাটা অনেক একটা ভয়ঙ্কর ক্যাটাগরির আর কি। তো ওই জায়গাতে নিয়ে যায়, নিয়ে যেয়ে অনেক চেষ্টা করে মারার। কিন্তু আকরাম ভাই এতটাই শক্তিশালী আর অনেক মোটা তাজা আর অনেক খেটে খাওয়া মানুষ ছিল আর কি, ওনার সঙ্গে ওই জিনটার ভারসাম্যতেই যে শক্তিতে পারে না, পারতেছিল না। তো ওই জিনটা পরে স্বীকার করে যে এই গোরস্থানের পাশে, এই গোরস্থানে নাকি একজন বড় ওলিওয়াল্লা শুয়ে আছে, যার দোয়ায় ওই আকরাম ভাইকে ওইখানে মারা সম্ভব হয়নি। তারপরে আকরাম ভাইকে অজ্ঞান করে রেখে দেয়। উনার আরো 6টা বোন ছিল, সেই 6টা বোনকে ডেকে আনে, এই 7 জন মিলে উনাকে মারতে শুরু করে। মারতে মারতে এক পর্যায়ে নিয়ে চলে যায় হচ্ছে সেনগ্রামের গুরুস্থান বলা হয়, সেই গুরুস্থানটা পদ্মা রিলেটেড, একদম পদ্মাটা ওই গুরুস্থানের সামনে এসে মিশে গেছে। ওই গুরুস্থানটা অনেক কবর ভেঙে গেছে, সবাই জানে যে ওই জায়গাটা একটা ভয়ঙ্কর জায়গা। তো ওইখানে নিয়ে যায়, ওইখানে গিয়েও মারার চেষ্টা করে, বাট ওইখানেও কোনো একটা কারণে পারে না, যে মেরে ফেলার চেষ্টাই করতেছে তো পারছে না। তো এক পর্যায়ে মারতে মারতে ওই আকরামদের জমি, সেটা হচ্ছে ঢাকা বিভাগ রাজবাড়ী জেলা পাংশা থানা কালীতলা গ্রামের শেষ সীমানা, এই সীমানার পাড়েই একদম যে মূল আইলটা, সেই আইলটার সাথের জমিটাই ওদের ছিল, ওই আকরাম ভাইদের, ওনাদের গম বোনা ছিল আর কি। ওইখানে ওনাকে অনেক ভাবে দুই সীমানার উপর ফেলে অনেকক্ষণ ধরে মারা হয়, এবং শীতের সময়, ওই সময় তো প্রচন্ড ঢিলা থাকে মাঠে, শক্ত মাটির ঢিলা থাকে, ওনাকে মুখের মধ্যে মাটি খাইয়ে খাইয়ে এত মাটি খাইয়েছে, মানে মুখটা এত বড় হয়ে গেছে, আমি নিজে দেখেছি মুখটা এত বড় হয়ে গেছে, আর মুখের মধ্যে এত বড় বড় একটা ঢিলা, এরকম হা করে আছে, দুই হাত হাতে নখ টকার কিচ্ছু নাই, ভয়ঙ্কর ভাবে মানে সব তুলে ফেলা হয়েছে, হ্যাঁ নখ গুলো তুলে ফেলা হয়েছে, মনে হচ্ছে এই হাতের সব সাইড দিয়ে রক্ত বের হচ্ছে, এই সাইড দিয়ে রক্ত বের হচ্ছে, এরকম একটা পরিবেশ, সারা গায়ে মাটি, এত ভয়ঙ্কর অবস্থা ছিল ভাই, বলার অবস্থা না, মানে যারা দেখছে তারাই শুধু হচ্ছে যে আসলে কত কষ্ট দিয়ে মারা হয়েছে ওকে। আর ওনাকে তো ওইভাবে রেখে দেওয়া হয়। তবে এখানে একটা কথা আছে যে জিনরা কাউকে মেরে রেখে গেলে ঠিক যেভাবে রেখে যাবে সেইভাবেই থাকবে। তো উনি মানে হাঁটুর উপর ভর করে এরকম দুই হাতটা ভয়ঙ্কর ভাবে দিয়ে চোখ মুখ বড় করে মানে অনেক ভয়ঙ্কর ভাবে ওইখানে বসে আছে। তো এদিকে সকাল থেকে আকরাম ভাইকে পাওয়া যাচ্ছে না, সবাই আর কি খুব চিন্তিত। উনার ভাই কোরবান মাস্টার শিক্ষক আর কি, উনি সবাইকে ডেকে ডুকে নিয়ে আর কি বিভিন্ন জায়গায় খোঁজ টোজ লাগাচ্ছে। অলরেডি মসজিদে মসজিদে মাইকে মাইকে খোঁজ দেওয়া এই হচ্ছে যে আকরামকে পাওয়া যাচ্ছে না, এরকম একটা অবস্থা। ইভেন জাল দিয়ে পুকুর, উনাদের বিশাল বড় পুকুর ছিল, ওই পুকুরে পর্যন্ত টানা হয়েছে যে জিন ভৌতিক ব্যাপার, এরকম অনেকে ধারণা ছিল। এই জন্য হয়তো বা কেউ ভাবছে যে পুকুরে হয়তো মেরে রেখে যেতে পারে। তো পুকুরে ব্যাট জাল টানা হয়েছে কিন্তু কোনো কিছু পাওয়া যায় নাই। শেষ পর্যন্ত গমের ভুঁয়ের জমির পাশেই ধানের জমি ছিল ওদেরই, তো ওদের লোক রাখা ছিল যে ধান কাটার জন্য। তো ধান কাটতে গিয়ে ওরা অতটা খেয়াল করে নাই, কাজ করছিল। পরে দেখে যে ওইখানে কেউ একজন ওই আইলের উপর বসে আছে, মানে ভয়ঙ্কর দৃষ্টি থেকে বুঝে নাই ফার্স্টে দেখি কি ব্যাপারটা। তো ওরা তখন দূর থেকে আগায় গেছে, আগায় গিয়ে দেখে যে আকরাম। তখন ওনারা বলতেছে এই আকরাম তুই যে এখানে বসে আছিস, ওরা ভাবছে যে ওই রকম কাকতাড়িয়া দেয়া নাই, তো আকরাম ওনার পাখি তাড়াচ্ছে ভয়ঙ্কর দৃষ্টিতে ভাবে বসে আছে। তো ওরা পেছন থেকে বলছে এই আকরাম তোকে সারা দেশের মানুষ খুঁজছে আর তুই এখানে বসে আছিস। তখন কাদের উপর হাত দেয় বেটা উঠ, এগুলো ধাক্কা দিছে আর ওইভাবে পড়ে গেছে।
তারপরে এই অবস্থা দেখে
ওনা ও যখন পড়ে গেছে পড়ে উল্টে গেছে, ওনারা ওকে দেখেই চিৎকার মেরে দৌড়ে ওদের বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে আকরামকে পাওয়া গেছে এইভাবে ভাবে। তারপরে এলাকার লোক সবাই আর কি জড়ো হয়ে গেল, মানে ভয়ে ভয়ে নিয়ে আসছে ওনাকে। নিয়ে আসার পরে আমি সংবাদ পেয়ে আমরাও দৌড়ে এলাম, মানে আমি তো দেখে
মানে পুলিশ কেস বা এই ধরনের
না এই ধরনের কিছু হয় নাই, কারণ সবাই ব্যাপারটা সারা দেশে জানাজানি হয়ে গেছে যে এটা ভৌতিক একটা ব্যাপার।
এমনও তো হতে পারে যে আগে শত্রুতা ছিল কুষ্টিয়ার এদিকের ঘটনা। কুষ্টিয়াতে আমরা জানি যে চরমপন্থী এলাকা, কিছু এই ধরনের ঘটনা ঘটতে পারে
না। এই ব্যাপারগুলো কুষ্টিয়ার ব্যাপারগুলো আগে ছিল, বাট এখন কোনো সন্ত্রাসী নেই আমাদের এলাকায়, এতটা শান্ত এখন যে কোনো সন্ত্রাসী নেই। আর উনি এতটাই সরল, মানে সরল মানুষ, সারাদিন কাজকর্ম করে, শত্রু থাকার প্রশ্নই আসে না।
আচ্ছা, আমরা এটাই আসলে ক্লিয়ার হতে যাচ্ছিলাম, তারপরে কি হলো?
তারপরে আমরা ওটা দেখলাম, এবং আমি স্বাভাবিকভাবে জানেন কিনা একটা বাড়িতে বন্ধ দেয়া থাকে, ওই বাড়িতে কোনো মানুষ মরলে পর সাথে সাথে বন্ধটা ছুটে যায়, এটা জানেন কিনা? তো যেহেতু উনি মারা গেছে ওই বন্ধটা সাথে সাথে ছুটে গেছে, এবং আমি ওনাদের বাড়িতে আসি, কিছুক্ষণ পরেই দেখলাম ওই মহিলার ঘরে ওনার ওয়াইফের আবার ওই জিন চলে আসলো। মানে যেহেতু বন্ধ ছুটে গেছে, ওই জিন সব ঘটনা বর্ণনা দিল, ও আমার সাথে এই বিয়াদবি করছিল, ওকে এইভাবে মারছি, ওই আমবাড়ি আর গুরস্থানে নিয়ে গেছি, ওইখানে অলিওয়াল্লার পাওয়ারে ওকে মারতে পারি নাই, ও শক্তি ছিল প্রচন্ড শক্তিশালী, পরে আমি এদিকে নিয়ে আসছি অজ্ঞান করে, তারপর আমার ছয়টা বোনকে ডেকে আনছি, তারপরে সেনগ্রাম গুরস্থানে গেছি, ওইখান থেকে মারতে পারিনি, তারপরে এই দুই সীমান্তবর্তী এলাকায় এইখানে নিয়ে এসে ওকে এইভাবে ঢিল খাই খাই এইভাবে এত কষ্ট দিয়ে ওকে মারছি, আমার সাথে এরকম করছিল।
যখন ওনার ওয়াইফের উপর পজেস্ট হয়,
ওয়াইফের উপর পজেস্ট হয়ে ওনার ওয়াইফের কথা বলতেছে, কিন্তু আসলে বলছে ওই জিনটা। তো এটাই হচ্ছে ঘটনা। পরে আমরা যতদূর জানি আর কি, কোন একজন হুজুরকে নিয়ে এসে ওই মহিলাকে আবার পজেস্ট থেকে ছাড়ানো হয়। তবে এই যে টোটাল রোজার মাসটা এতটা ভয়ঙ্কর একটা সিচুয়েশন তৈরি হয়েছিল এলাকায়, সন্ধ্যারাত্রে খাওয়ার পরে কেউ দুই লিটার তিন লিটার পানি খেত, সারাদিন রোজা রাখার পরে কিন্তু মানুষ প্রচুর পানি খায়, এই পানিটা খাবার দিয়েছিল, বাথরুমে যাওয়া লাগবে, একটা ভয় ভীতি তৈরি হয়ে গেছিল আমাদের এলাকায়। কেউ যদি শুনে থাকে নিশ্চয়ই এর প্রুফ আপনি পাবেন।
ওকে, আমরা অবশ্যই জানতে চাই, যারা ওই এলাকার মানুষ আছেন যদি এই ঘটনাটা আপনাদের জানা থেকে থাকে প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন। ফোন নাম্বারে ফোন করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ রয়েছে www.facebook.com/sumanSUMAN, এখানে এসে আমাকে জানাতে পারেন যদি এই ঘটনাটা আসলে ঘটে গিয়ে থাকে। ওকে, এটা নিয়ে আমি কি বলবো, এটা নিয়ে আমি আর লাস্ট একটা প্রশ্ন আমি করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে আকরাম সাহেব যখন মারা যায় ওনার ওয়াইফ তো তখন বাড়িতেই ছিল। ওকে, লিসনার যারা আছে তারাই হয়তো বা বিচার করবে যে ঘটনাগুলো কিভাবে নেবেন, তবে নিঃসন্দেহে বলা যায় খুব ব্রুটাল একটা মার্ডার ছিল এটা, খুবই ব্রুটাল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জার্নিতে এসে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য।
আপনাকেও ধন্যবাদ।
ওকে, জুলফিকার ভাইয়ের ঘটনা তো আমরা শুনে ফেললাম, জানি না কার কাছে কিরকম লেগেছে, প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে বিচার করবেন।
কিন্তু সুমন, রোজাবার ঘটনা আমি না শোনা পর্যন্ত কিন্তু আমি স্থির হতে পারছি না।
ইয়েস ইয়েস, আমিও সেটা সরি, আমি মানে ঘটনার মধ্যে এভাবে ঢুকে গিয়েছিলাম, আমার মাথা থেকে মানে ওই ঘটনাটার কথা চলে গিয়েছিল। থ্যাঙ্কস লোবান মনে করে দেওয়ার জন্য, এবং যারা ডরের লিসনার রয়েছে প্রত্যেকের সাথে আমি এই ঘটনাটা এখন শেয়ার করতে চাই, যেটা বলেছিলাম গত এপিসোডে যে আমি এই এপিসোডে শেয়ার করব।
ফার্স্ট একটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে রেজা ভাই, তোমার বলছিল যে 24 ঘন্টার মধ্যে সামথিং এনিথিং উইল হ্যাপেন টু ইউ।
আর সেটাই আমি বলছি, সেটা আমি ধীরে ধীরে প্রকাশ করছি। গত সপ্তাহে যেটা রেজা ভাই বলেছিল যে উনি এমন কিছু একটা দেখাবে আমাকে যেটা উনি সবাইকে শো করতে পারবে না, উনি বলেছে আমাকে সিঙ্গেলি দেখাবে বা যে কাউকে সিঙ্গেলি উনি দেখাতে পারবে। উনি কিছু এনভায়রনমেন্ট চেয়েছিল যে উনাকে একা একটা প্লেস দিতে হবে যেখানে শুধু আমি আর উনি থাকবো। তো এরকম প্লেস যেহেতু আমরা গত উইকে একটা স্পটে ছিলাম তখন ডেফিনেটলি আমাদের পক্ষে সম্ভব ছিল না। গত এপিসোডের পরেই রেজা ভাইকে আমরা এবিসি রেডিওর অফিসে
কল করি,
রেজা ভাই আসে এবং তখন আমি উনাকে উনার এনভায়রনমেন্টটা প্রোভাইড করি। উনি আমাকে চ্যালেঞ্জ করেছিল যে আমি আপনাকে কিছু একটা প্রমাণ করে দেখাবো যেটার উত্তর আপনি খুঁজে পাবেন না। তো উনি যে এনভায়রনমেন্ট চেয়েছিল সেই এনভায়রনমেন্টটা আমরা এবিসি রেডিওতে তাকে প্রোভাইড করি। একটা রুমের মধ্যে আমি আর রেজা ভাই ছিলাম। উনি আমাকে প্রথমে একটা কাগজ দেয়, যদিও কাগজটা আমি তাকে প্রোভাইড করেছি, কোনো কিচ্ছু লেখা নাই,
সাদা,
একদম সাদা একটা পেজ, ছোট্ট একটা চারকোনা একটা চিরকুটের মতো।
মানে এটা উনার না, এটা তুমি উনার কাছে?
উনি প্রথমে আমার কাছে একটা কাগজ চেয়েছিলেন।
আচ্ছা,
আমি সেটা প্রোভাইড করেছি। আমারই দেয়া কাগজের একটা অংশ আমাকে দেয়, সেই কাগজটা আমার হাতে দিয়ে বলে যে আপনি কিছু একটা লেখেন ওখানে, যা কিছু, হোয়াট এভার ইউ ওয়ান্ট। তো আমি লিখতে নিয়েছি, উনি আমাকে বলেছে এখানে না, আপনি আমার থেকে অনেক দূরে অন্য কোন রুমে গিয়ে লেখেন। তো তারই কথা অনুযায়ী আমি সেই কাগজটা নিয়ে অন্য একটা রুমে আমার ডেস্কে চলে যাই। সেই ডেস্কে বসে আমি একটা ওয়ার্ড লিখি কাগজটার মধ্যে, এবং সেই ওয়ার্ডটা লিখে উনি বলেছিল কাগজটা একদম দুমড়ে মুচড়ে একদম ছোট্ট একটা দানার মতো হয়ে যায়, সেটা আমি হাতের মুঠু করে নিয়ে আসতে। এবং সেই কাগজটাতে উনি কখনো হাতও দেয়নি, এটা আমার কাছে ছিল কাগজটা। উনার কাছে আসার পর উনার রীতি অনুযায়ী উনি কিছু লিখেছে, কিছু
অন্য কাগজ
রেখেছে অন্য কোনো কাগজে, উনি কাগজটা টাচও করেনি। তারপর উনি আমাকে কিছু সংখ্যা লিখতে দিয়েছিল, এগুলার কিছু ক্যালকুলেশন করতে বলেছিল, তারপর একটা ঘর দিয়েছিল ওখানে লিখতে বলেছে। লেখার পর আই ডোন্ট নো হাউ, মানে আমি কাগজের মধ্যে কি লিখেছি, কি ওয়ার্ডটা লিখেছি, কোন লেটারে লিখেছি, ক্যাপিটালে না স্মল লেটারে, হুবহু বলে দিয়েছে ওয়ার্ড। আমি যে কোনো একটা ওয়ার্ড লিখেছিলাম,
ধরে নিই আমরা তোমার নিজের নাম সুমন,
যে কোনো ওয়ার্ড উনি আমাকে একদম,
মানে ধরো যদি এরকম ধরি যে ক্যাপিটাল এস ও এম ও এন, এভাবেই উনি এভাবেই বলে দিয়েছে,
এভাবেই বলে দিয়েছে, একদম হুবহু বলে দিয়েছে। আমি এখনো পর্যন্ত জানি না এটা কিভাবে পসিবল হয়েছে। উনি আমাকে একটা কথা শুধু বলেছিল যে মানে লেখার সময় হয়তো আপনি ফিল
করবেন যে আপনার আশেপাশে
কেউ আছে। আমি ওই রুমটাতে যে রুমে লিখেছি আমি একা ছিলাম না, আমি টু বি অনেস্ট আমি বলি যে আমি এই জিনিসটা আমি খুব গভীর ভাবে আমি ফিল করতে পারিনি, আমি কারণ খুব ঝট করে আমি লিখে ফেলেছি। আমি জানি না এটা কিভাবে সম্ভব হয়েছে, মানে এই জন্য আমি আমার লিসনারদের কাছে, এখানে যারা আছেন, আমি সবার কাছে প্রশ্ন রাখছি যে আদৌ কি এই ধরনের কোন লজিক আপনাদের জানা আছে, কেউ কি এই ব্যাপারে পারদর্শী, কোন কি এখানে মাইন্ড গেমের বিষয় আছে, প্লিজ শেয়ার করতে পারেন আমার সাথে, যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকে আর যে সুমন যেটা এবিসির পেজে ট্যাগ করা আছে, সেখানে এসে আপনি আপনার কোন মতামত আপনি জানাতে পারেন আমাকে। যদি আপনিও এই বিষয়টা পেরে থাকেন প্লিজ আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকেও টেস্ট করে দেখতে চাই।
আমি বলতে চাচ্ছিলাম যে আরো যে একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট একটা কিছু হবেই ও ব্যাপারে।
আরেকটা কথা যেটা বলেছিল যে ট্যারোট কার্ড আমি যখন হাতে নিয়েছিলাম, উনি বলেছিল যে ট্যারোট কার্ড হাতে নেওয়ার পর আগামী 24 ঘন্টায় আপনার
কোনো না কোনো ছোটখাটো হলেও একটা অ্যাক্সিডেন্ট হতে পারে,
হতে পারে। উনি আমাকে বলেছিল যে আমি যখন লিখবো তখন কিছু না কিছু একটা ফিল আমি করব। তখন আমি ফিল না করলো, আগামী 24 ঘন্টায় আমি এটা ফিল করেছি।
পরবর্তী চব্বিশ ঘন্টায়
যখন ট্যারোট কার্ড হাতে নেয়ার উনি আমাকে যখন বলেছিল, মানে আই এম নট অ্যালোন, যে কোনো জায়গায় থেকেছি, আমি জানি না আমার মেন্টাল কোনো কিছু কোনো বিষয় ছিল কিনা, কিন্তু আমি ওই 24 ঘন্টা আমি খুব সাবধানে চলার চেষ্টা করেছি। আমি যখন রাস্তা দিয়ে ক্রস করেছি আমি খুব সাবধানে রাস্তা ক্রস করার চেষ্টা করেছি, 10 মিনিট দাঁড়িয়ে থেকে আমি ছোট্ট একটা রাস্তা ক্রস করেছি যাতে ওই ট্যারোট কার্ডের বিষয়টা আমার মাথায়
ছিল,
অতি সাবধান হয়ে চলাফেরা করেছি। কিন্তু আমার মনে হয়েছে সামহাউ আমি কোনো কিছুর একটা এক্সিস্টেন্স ফিল করেছি এবং কোনো কিছু একটা সেফ করছে আমাকে, এরকম কিছু মনে হয় আমি একটা পেয়েছি। মানে এটা আমার ফিলিংস, আমি জানি না, কিন্তু ওই চব্বিশ ঘন্টা যখনই কেটে গেছে আমার মাঝে কিন্তু এই বিষয়টা ছিল না।
আচ্ছা,
আমি আর তখন কোনো কিছুই আমি ফিল করতে পারিনি, আমি চেষ্টা করেছি মাথার মধ্যে বিষয়টা রাখার কিন্তু আমি পারিনি। তো আমি জানি না যে এখানে অলৌকিক বা হরর বা প্যারানর্মাল কিছু আছে,
মানে ওই চব্বিশ ঘন্টা তুমি একটা বাজে টাইপের অনুভূতির ভিতরে ছিলা এবং তুমি ফিল করছো যে এরপরে যেন তুমি আবার স্বাভাবিক হয়ে গেলা।
সেটাই সেটাই আমি বোঝাতে চেয়েছি। সো দ্যাট ওয়াজ মাই এক্সপিরিয়েন্স উইথ রেজা ভাই। বা আমি জানি না আপনাদের যদি কারো কোনো ধরনের এই ধরনের বিষয় যদি জানা থাকে প্লিজ আমার সাথে যোগাযোগ করুন, আমি আমি মিট করতে চাই, আমি এখনো বিলিভ করতে চাই এটাতে প্যারানর্মাল বা অদ্ভুত কিছু ছিল না, হয়তো বা লজিক্যাল কিছু ছিল যেটা আমি জানি না। সো লজিকটা যদি কেউ ভাঙাতে পারেন প্লিজ, আমিও চ্যালেঞ্জ জানাচ্ছি সবাইকে, লজিকটা ভাঙাতে পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন, ডরে আসুন, এসে আপনি প্রুফ করে দিন যে রেজা ভাইয়ের ওই ঘটনা আপনি মানে রিভিল করে দিতে পারবেন। ওকে, যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলেছি, এবার আমাদের নেক্সট পরবর্তী যিনি অতিথি আছে আমরা তার কাছে যাই, তার পরিচয়টা জানি, তার ঘটনা শুনি, তার এক্সপিরিয়েন্সটা আমরা জানার চেষ্টা করি। আপনার পরিচয়টা?
জি, আমার নাম বেলাল আহমেদ, আমার বাড়ি চাঁদপুরে, আমি ঢাকাতে
বর্তমান
ঢাকাতে থাকি।
ওকে বেলাল ভাই, আমি যতটুকু জানি যে আপনি ব্যবসা করছেন, সো আপনার বিজনেস থেকে সময় বের করে আপনি আমাদের সাথে জার্নিতে এসেছেন, শুরুতে আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাতে চাই এটার জন্য। বেলাল ভাই, আমি ডর টিমের কাছে যতটুকু শুনেছি যে আপনার উত্তরা এলাকাকে ঘিরে একটা ঘটনা আছে।
জি,
এই ঘটনাটা যতটুকু আমি শুনেছি আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। সো এখন এই ঘটনাটা আমরা একটু শুনতে চাই, একটু শুরু থেকে আমাদেরকে ক্লিয়ার করে বলুন।
এই ঘটনাটা হলো 1999 সালে,
প্রায় 17 বছর হয়ে গেছে।
আমি তখন নতুন কাজ, আমার লাইফের সেকেন্ড কাজ, এটা
কি কাজ?
এটা হলো কনস্ট্রাকশন। হ্যাঁ, আমি ছয়তলা বিল্ডিং করব, তো সেই জন্য আমাদের ইঞ্জিনিয়ারিং ডিজাইন করতে হয়, রাজুক প্ল্যান করতে হয়, আর ওই জায়গাটা হলো রাজুক সেক্টরি, রাজুকের জায়গা।
আচ্ছা,
তো যার থেকে জায়গা নিয়েছি উনি থাকতেন পাড়া।
আচ্ছা,
উনি একজন এলএমদার ব্যক্তি ছিলেন, ওনার বাড়ি ছিল মুক্তাগাছা। তো ফাউন্ডেশনের জন্য কন্ট্যাক্ট করি, জায়গাটা দেখে আমি লেবার সেট করলাম, লেবার থাকার জন্য যেদিন কন্ট্যাক্ট করলাম ফাইলিং হালার সাথে, উনি ছিল একজন মেজর রিটায়ার্ড পার্সন। তো যাই হোক, আমি একটু বলি, আমি আধ্যাত্মিক বিশ্বাস করি, একটু কিছু হলে
জিনিসগুলোতে
আমার একটু বুঝতে পারি, অগ্রিম বুঝি। তো যাই হোক, আমাকে স্বপ্নে দেখালো এই রাত্রে, তুমি আমার যেখানে লেবার দিস এখানে কাজ করতে পারবা না, এইখানে আমি বাস করি।
কি কাকে দেখে?
ও বলতেছে একটা ছায়ার মতো, একটা ছায়া আইসা আমাকে বললো যে তুমি এখানে কাজ করতে পারবা না, এখানে আমি থাকি। আমি আর তেমন একটা গুরুত্ব দিই না, আর মনেও ছিল না। আবার একদিন পরে আবার স্বপ্ন দেখলাম, ঠিক সেম ঘটনাটা ওই টাইমেই, রাত্রে 2:30 থেকে 3টার ভিতরে, যে তুমি আমার এখানে কাজ করছো, তোমার কিন্তু আমি ভীষণ ক্ষতি করবো, তা আমি তাও গুরুত্ব দিই না। পরদিন সকালে আমি নামাজ পড়ে চিন্তা করলাম, কি দেখলাম স্বপ্নে, এটা কি কি করি এখন। শুক্রবার মিলাদ দিলাম, ফাইলিং এর যারা কাজ করে ওদেরকে ডিলার বলা হয়। তো দুজন ডিলার আমার, একজনের নাম হলো বায়রাক, আরেকজনের নাম হলো খায়ের।
আচ্ছা,
তখন ছিল রোজার মাস, 13 রোজা। তো ওদিন খায়ের আমাকে বললো, স্যার আমার একটা বাচ্চা হয়েছে গতকালকে, আমাকে ছুটি দেন। তা আমি বলছি, দেখো সামনে আমার ঈদ, কাজ দেখলে কিন্তু ক্লায়েন্ট আমাকে টাকা দিবে, নাহলে আমাকে টাকা দিবে না। ও আমার অনেকদিন কাজ করছে, তার ওকে আমি যেতে দিই না। আজকে রাত্র আমি সেম স্বপ্ন দেখলাম, যদি ওখান থেকে কাজ অফ না করি তা আমার ক্ষতি একটা হবে।
ওই একই ছায়া?
একই ছায়া। তো ধরেন সাইটে যাওয়ানোর পরে হঠাৎ করে খবর আসলো, আমার তখন সিডি সেল ফোন আসলো, আমার ছোট ভাইয়ের মাথা ব্যথা করে। তো যাক, ঠিক আছে, আমি দৌড়িয়ে আসলাম, আইসা দেখলাম যে আমার ভাই আসলে খুব বেশি ব্যথা। বললো চেক আপ করার পরে বললো যে ওর ব্রেনের সাথে কানের নিচে দিয়া একটা টিউমার মতো হয়েছে গোটা, এটা অপারেশন করতে হবে। তো এটা কখন হয় না, ওকে জিজ্ঞাসা করলাম যে তুই আর কখনো ব্যথা করছিস বা দেখছস নি? বললো না, আমি আজকে থেকেই দেখতেছি। তো হঠাৎ আজকে থেকে দেখে আজকেই এত ফুলে গেল, আজকেই অপারেশন করতে হবে। তো এটা আমি তেমন একটা ই করি না, গুরুত্ব দিই না। তো ইয়ারা বললো যে না, করতেই হবে, আগামী 24 ঘন্টার ভিতরে করতে হবে। তো ঠিক আছে, যোগান দিতে হবে, টাকা পয়সা লাগবে, ব্লাড লাগবে, লোকজন ঠিক করলাম। আমার বন্ধু বান্ধব গেল, জাতীয় পার্টির জুলফিকার আলী ভুট্টো এমপি ছিলেন তখন, উনি বললো যে বেলাল তোমার ভাই যে অবস্থা, যে তুমি ওকে অপারেশনটা করো। যাই হোক, আমার ভাইয়ের চিল্লাফাল্লা দেখে আমি রাজি হইলাম। তা সন্ধ্যা হয়ে গেল, রাজি হয়ে যেতে কালকে সকালে 9টায় অপারেশন। যেদিন আমার ভাইকে আমি ওখানে অপারেশনের জন্য ভর্তি করলাম ওদিন ছিল শুক্রবার মিলাদ দিয়া, সাইডে পাশে ভর্তি কাজ করতেছে, তা আমি সন্ধ্যায় গেছি, তো গিয়া দেখি ওরা ঘুমাইছে, তখন রাত বাজে 10:30। পিছন দিয়া গিয়া দেখলাম আমার লোকজন কিরকম দেখুন করতেছে, দারোয়ান ঠিক মতো কাজ করতেছে কিনা বা কেউ ঘুমে আছে কিনা, তো গেছি দেখার জন্য, দেখতে গিয়া দেখে যে ও আসলে ঘুমে কাটতেছে। আমি মনে হচ্ছে আমার আমাকে দেখি, কিন্তু আমি লুকিয়ে গেছি যে স্যার আমাকে ছুটি দিলেন না, আমি তো বাড়িতে যাইতেই হবে, আমার মনে হয় আমার বাড়িতে না যাইতে দিলে আমি আর বাঁচবো না। বললাম যে আমার দারোয়ান আসলো সুমন, সুমনকে ডাকলাম, সুমনকে বললাম সুমন কি হয়েছে আসলে ঘটনাটা আমাকে বললো তুমি, বাড়িতে যাওয়ার জন্য মিথ্যা কথা বলতেছে নাকি? ও বললো যে না স্যার আসলে কিন্তু যে উনি কাল কান্নাকাটি করে ওনার একটা ছেলে এসে বাড়িতে যাওয়ার জন্য, নাহলে উনি বাঁচবে না। তো ঠিক আছে, কালকে আমার বাইরে অপারেশন শেষ হয়ে গেলে বিকাল বেলা ছুটি দেবো, যেহেতু আরেকজন ডিলার আসছে আমার প্রেজেন্ট। আমি ওকে ডাকাইলাম, ডাকা ওরে তুমি কান্নাকাটি করো না, কালকে তোমাকে টাকা দেবো, তোমার বাড়িতে যাইবা। সকালবেলা ওরা সারাদিন ফাইলিং করছে। আমার জায়গাটা হলো 50 ফিট আর 72 ফিট, তার উল্টা দিকে হলো কারেন্টের ফিলার দুইটা লাইনে এসেছিলেন, যেটাকে বলা হয় ওটা কভার সারা, আর LT9 কভার দেওয়া। ফাইল হলো 60 ফিট, 56 ফিট হইলো আমার খাঁচাটা, রডের খাঁচা, যেটা আমার রড বাদে আর কি। ঠিক 12টা আমার ভাইয়ের অপারেশন ক্লিয়ার সাকসেস। আমিও আসি ওখানে, আমার কেন জানি পা গুলা ভেঙে যাচ্ছে আর কানগুলি গরম হয়ে যাচ্ছে, আনছান আনছান লাগে। হঠাৎ করে খবর আসলো আমার সাইডে অ্যাক্সিডেন্ট। কি অ্যাক্সিডেন্ট? কারেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ফাইলিং এর লোক।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
হঠাৎ করে যদি আপনি একলা ঘরের মধ্যে এরকম ভাবে অনুভব করেন, খুব কাছাকাছি কেউ একজন রয়েছে আপনার, যাকে আপনি অনুভব করতে পারছেন কিন্তু দেখতে পাচ্ছেন না, যে অন্ধকারের মধ্যে আপনার জন্য অপেক্ষা করছে, আপনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিংবা কোনো অবয়ব নেই তার, কিন্তু আপনি অনুভব করছেন আপনার পাশে কেউ একজন আছে, যুক্তি বলবে কিছুই নেই, সবই মনের মধ্যে, কিন্তু মন যদি সত্যি সত্যি সেই অনুভবটা বাস্তবে পরিণত করে, সত্যি সত্যি একটা চিত্র আপনার সামনে দাঁড় করায়, হাজারটা সাইকিয়াট্রিক ব্যাখ্যা, হাজারটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, সবকিছু হয়তোবা আপনার এই ভ্রান্ত ধারণাকে আপনার কাছে পরিপূর্ণরূপে অযৌক্তিক করার জন্য চেষ্টা করবে, কিন্তু যে ভয়টা আপনি পাবেন সে ভয়টা কোনোদিনও কি দূর হবে? দূর হয় না বলেই এরকম দু একটি ঘটনা অসংখ্য অসংখ্য মানুষের জীবনে সারা জীবনের জন্য চির অম্লান হয়ে থাকে। তারা ডরের অতিথি, একজনের গল্প এখানে উঠে আসে, হাজার জন সেখানে কান পেতে থাকেন, কারণ প্রত্যেকের জীবনে হয়তোবা এরকম দু একটি ঘটনা আছে। যুক্তি খুঁজি না আমরা, ভয় খুঁজি, কারণ ডর মানে ভয়। ঠিক 5 মিনিট পর রাত 12টায় আবার ফিরছি। সময় রাত 12টা, শুনছেন আপনি ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে রয়েছি। ডরের যত সব ঘটনা এখানে আপনি শুনতে পান তা ভৌতিক, যৌক্তিক কিনা সে প্রশ্নের উত্তর আমরা খুঁজব না। ডর মানে যে বলি আমরা ভয়, সেই ভয়টাকে ভয়ের স্বাদ নেবার জন্য যাদের ইচ্ছে আছে তাদের জন্য নিশ্চয়ই আপনারা জানেন এই মুহূর্তে আমি কি করব। রেসিপিটা আরো একবার স্মরণ করিয়ে দেব, আমরা আসলে সাহসী মানুষদেরকে ভয় পাওয়াতে ভালোবাসি। যারা মনে করেন আপনি অত্যন্ত সাহসী এবং এসব ঘটনার কোন ব্যাখ্যা নেই, অস্তিত্ব নেই আপনার কাছে, তাহলে আপনার জন্য বলছি, আপনি যদি একলা একা একটা ঘরের মধ্যে এই মুহূর্তে আমাদের রেডিওটা শুনেন, যে কাজটা করবেন ঘরের বাতিটা আপনি নিভিয়ে দেবেন, ঘুটঘুটে অন্ধকার করবেন, শুনশান নীরবতা, আশেপাশে কোথাও থেকে সাউন্ড আসছে না, কানে হেডফোনটা এমন ভাবে চেপে রাখুন যাতে একমাত্র ডরের শব্দ ছাড়া অন্য কিছু আপনার কানে না ঢোকে, এবং আপনার জানালার পাশে যদি কোনো ফাঁকা জায়গা হয়ে থাকে কিংবা অন্ধকার হয়ে থাকে, ঘুটঘুটে অন্ধকার, তাহলে জানালাটা হালকা করে খোলা রাখুন, রেডিওটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড যেন শোনা যায় সেটা নিশ্চিত করবেন। কারণ লোবান পুরো সপ্তাহ জুড়ে ডরের বিভিন্ন ঘটনার পেছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ব্যবহার করে সেটা আপনার ভয়ের স্বাদ পাওয়ার জন্য অনেকখানি হেল্প করবে। শুনতে থাকুন এই অবস্থায় ডর, বেশিক্ষণ না, আধা ঘন্টার মতো একটা গল্প পুরোটা মনোযোগ দিয়ে শুনুন, আমরা দেখতে চাই আপনি আসলে কতটুকু সাহসী। আবারও ফিরছি ঠিক সেখানটায় যেখানে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
ডর
হঠাৎ করে খবর আসলো আমার সাইডে অ্যাক্সিডেন্ট, কি অ্যাক্সিডেন্ট, কারেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ফাইলিং এর লোক, কিভাবে কারেন্টের তারের সাথে আমার ফাইলিং এর খাসা আসা পড়ছে, আমার শরীর এখন গরমে যাচ্ছে, আমি ভাই কি দৌড়িয়ে গেলাম না ফেরে গেলাম, আমি নিজে যাই না, আমি দৌড় শুরু করছি, সামনে আবার যে টোবাকো নাসির সাহেবের বউ বলছে বেলাল তুমি যাও না, আমার মনে হয় লোক মারা গেছে। তারপর আমি গেছি, মানুষ তো ওখানে গিয়ে দিয়ে পাঁচজন অ্যাক্সিডেন্ট আর দু তিনজনের কাঠ দিয়ে বাড়িতেছে, কারেন্টে ধরলে কাঠ দিয়ে বাড়িতে হয়, আমি না না কারেন্টে ধরলে কাঠ দিয়ে বাড়িতে হয় না, ছাড়েন ওদেরকে, দুধ আনেন দুধ খাওয়ান আর ছাই নিয়ে আসেন। দুজন পাঠাইলাম, দুজন মারাত্মক, তিনজনের আমি ওই করতাম কি ওই ছাই মারতাম আর দুধ খাওয়া কাঁধে ধরিয়া ধরিয়া হাঁটাইতাম, কারেন্টে ধরলে রক্ত জমট বেঁধে যায়, রক্তটা সচ্ছল হতে হবে, দুই তিন ঘন্টা মিলিয়ে ঠিক করলাম। ওই মেডিকেলরা ওদেরকে রাখে না, দুজনে কিন্তু মারা গেছে, আমি আর জানি না
যে দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে,
ওই দুজনে মারা গেছে কিন্তু।
আচ্ছা,
আমি চিন্তা করলাম যে ওরা মারা গেছে, আমি সরা যাই ফাইলিং এর আর যারা লোকজন ছিল ওরা বলছে স্যার আপনি গেলে আমরা কি করবো, এদেরকে এখান থেকে বাইর করেন। তোরা থানার স্পটে আমার ওই সাইডটা ছিল, আর
ওইখানে পুলিশি বিভিন্ন ঝামেলা, তারপর ওই ঝামেলা তুমি
ঝামেলা মিট করতে করতে আমার রাত্রে 11টা বাজছে। পরদিন সকাল ভোর বেলাতে লাশ নিয়ে গেলাম মেডিকেলে পোস্টমর্টম করার জন্য, তো বিভিন্ন লাশ টাশ আসছিল, তো আমার লাশ দিতে একটু দেরি হবে, সাড়ে চারটার দিকে আমার পোস্টমর্টম শেষ হলো। পোস্টমর্টমের আগে দেখতাম ওই যে বারেক যে ছেলেটা, ও ছিল কালো এবং অনেক মোটা, চোখ বড় বড় ছিল, তো কতক্ষণ পর পর দেখতাম ঢাকা মেডিকেল যেখানে ডোম ঘর ওখানে দেখতাম খালি চোখ দিয়ে থাকা থাকা মারে, আবার চোখ বুঝে,
অটোমেটিক
চোখ আমার দিকে থাকা থাকে, হ্যাঁ আবার বুঝে বুঝে গেছে। আমি কাউকে বললে যদি শেয়ার করতে চাই তাহলে আমি লজ্জা পাবো, শেয়ার করি না, পরে আবারও করতেছে, তা আমি একজনের শেয়ার করলাম, সেও দেখলো, কহ তাই তো ও তো মরে না, দেখলাম হ্যাঁ ঠিকই মরা কোনো সমস্যা নাই, তো যাক পোস্টমর্টম করে দিল। দেওয়ানোর পরে কাজী দিন মোহাম্মদ বললো যে ওদেরকে কাফন টাফন ফড়িয়ে দিয়ে চা পাতা টাফাতা দিয়া কফিন আলাদা আলাদা করবা, এক গাড়িতে যেন দুইটা লাশ নিতে পারে। তো আমাকে যা শুরু কোথায়, আমি ময়মনসিং মুত্তা কাছে নিব, আবদুল্লাহপুরের কাছে হাসপাতালে গেলাম আমার বাইকে দেখার জন্য, গিয়ে দেখলাম যে আমার বাইয়ের চেঞ্জ ফিরে আসছে। বিভিন্ন কন্ট্রাক্টর টন্ট্রাক্টর বিভিন্ন গ্রুপ বা অন্যান্য বাড়িওয়ালারা বললো তুমি যাও না, লোকগুলা মারা গেছে, যা ঝামেলা হইতে পারে টাকা পয়সা দিয়ে দিও। তা আমি বললাম যে না, ওরা পৌঁছানো পর্যন্ত দায়িত্ব আমার, যদি আমার ভাই মারা যেত আজকে, তো এই চিন্তা করে আমি গেছি। টঙ্গি পার হয়ে গেলাম, বৃষ্টি শুরু হলো, 8:30 বাজে রাত্রে, তো সামনে ড্রাইভার, ড্রাইভারের পর ওই যে মারা গেছে ওর ভাই, আমি, ওটা আমরা তিনজন লোক সামনে বসা, আমাদের গাড়িটা বড়, পিছনে কিন্তু কফিন দুইটা। তো আমাদের গাড়িতে সমস্যা হচ্ছে এটা আমরা বুঝি না, আমার ড্রাইভার কিন্তু বুঝছে, ড্রাইভার বলেন হতাও ভয়টাই পাবে। তা আমাকে বললো ড্রাইভার গাড়ি আগাচ্ছে না, গাড়ির তেল আছে, গাড়ি নতুন,
অ্যাম্বুলেন্স ছিল একটা,
হ্যাঁ অ্যাম্বুলেন্স,
বড় অ্যাম্বুলেন্স যেখানে দুইটা কফিন পেছনে ছিল,
এসি গাড়ি।
ওকে, তারপর
তো ওই যে আমার সাথে যে আরেকজন লাশের ভাই, ও কিন্তু ঘুমাচ্ছে, তো বলছি না সমস্যা না, আপনি বলেন কি কি সমস্যা, কি আপনি গ্লাসের দিকে দেখেন, পিছনে তাকেন না, পিছনে কিছু একটা হচ্ছে আমাদের গাড়িতে। আর এমন আমরা দেখতেছি যে আমাদের সামনে যে বড় বড় গাড়ি আসে, যে গাড়ির তোলা আমরা ফিরে যাবো, কিন্তু কাছে আইসা নাই,
চোখের ধাঁধার মতো হচ্ছে, কোন গাড়ি একদম সরাসরি এসে চলে যাচ্ছে,
চলে যায়। আবার আমাদের গাড়িটা যে গাছের সাথে বাড়ি খাচ্ছে, আসলে কিন্তু বাড়ি খায় না, হঠাৎ করে আমি দেখলাম যে একটা লাশ কফিনের উপরে, আমাদের লাশ যে খাচ্ছে শব্দ, মানে আমার খায় তো এটা বুঝি না, কখনো দেখি না, তো হাড় যে ভাঙে শব্দ শোনা যায়। পরে ড্রাইভার কইতে স্যার এই বাবা আমি আর সহজ জন্য গাড়ি চালাতে পারতেছি না, সামনে কোনো বাজার যদি পাই তাহলে সামনে নিয়ে আমরা রাখবো, এরকম করতে করতে বাজারও পাই না, আর তো বন কোথাও তো বাড়ি নাই। ও যেতে যেতে হঠাৎ করে ড্রাইভার বললো দেখেন লাশটা কিভাবে কফিনের উপরে ডাবড়াইতেছে,
লাশ কফিনের বাইরে দেখা যাচ্ছে,
হ্যাঁ বাইরে দেখা যাচ্ছে,
লুকিং গ্লাসে
দেখছি। পরে আমি পিছনে তাকাইছি, আমিও তাকাইছি, ড্রাইভার তো গাড়ি চালা সামনের দিকে নজর, কিন্তু লুকিং গ্লাসে দেখে সে, তা আমি পিছনে তাকাইছি, তাকাইছে বলে স্যার আপনি ওই পাশে দিয়ে নামবেন, আমি বেরোবো আমার এই দিক দিয়ে আর ও বাইরে ওই দিক দিয়ে, আমরা গাড়ি সাইড করবো একটা বাজারের কাছে নেয়া, কারণ বাজার কোথায় কি বা কারা আমি চিনি না, আমাদের সাইড করে কি করবেন, কাউকে ডাইকে উঠামো, তাই আমি না দোয়া দুরুজ পড়ি আল্লাহ ভরসা আমরা চলে যেতে পারবো, তো কত পরে আবার একটু ভালো থাকতো। ও ড্রাইভার কইলো যে না আমি একটু ফেসাপ করবো, ড্রাইভার কিন্তু ভয় পেয়ে গেছে, আমিও ভিতরে ভয়ে কাজ করছে। ওই ছেলেরা আমি বললাম লোর নাম মোফাজ্জল, তুই উঠ, তো আর উঠে না, ও ঘুমের তারে, ও আগের দিন ভাই মারা গেছে, কান্নাকাটি করছে, ও ক্লান্ত কিন্তু টায়ার্ড, আমি তো ভীষণ টায়ার্ড। তো যাওয়ার পরে আমরা এক বাজারের কাছে যাওয়া, আমরা গাড়ি রেখা ওকে নিয়ে দৌড়াইছি,
দৌড়াইছেন মানে গাড়ি
রেখে, আমরা রাস্তায় গাড়ি রেখে আমরা ভাগছি,
ভয় চলে গেছি
গাড়ি একা রেখে, আর মানে ভীষণ
ভয়টা নিতে পারতেছি,
ভয়টা রাখতে পারতেছি না। তো বাইরে গিয়ে আমি করলাম কি, আমি একটা বিলের ভিতরে ঢুকলাম, ড্রাইভারও নাম সৈদিক দিয়া, ড্রাইভার নাম মা ঢাকার পথে চলে আসছে, পরের দিন জানছি, আর আমি ওকে নিয়ে গেছি, ও কদ্দুর দৌড়ায় আর কদ্দুর দৌড়ায় না, ও পড়ে যায়, তো ও কি বা কারো জানতে চায়, আমি বলি এত কিছু জানতে যাও না, আমার সাথে আসো। গেছি আমি একটা কলা বাগানে, কলার বাগান মাছের চাষ টাস করে, এরকম একটা জায়গায় গেছি। আর ওরা মনে করছে আমরা চোর,
ওই এলাকার
লোকজন মনে করছে আমরা চোর। তো আমি বলতেছি আমরা তুন না মানে কথা আসে না, ডরে। কেউ কয় ঘাই মারো, আবার কেউ বলে ভারী মারো, বিভিন্ন লোক বিভিন্ন কথা বলে। তো একজন বলে না রে, কোনো বিপদে পড়ে এরকম হয়েছে, তাকে এমনি আন। তা আমার আনছে, আনার পরে বললাম যে আমাকে আগে বাড়িতে নেন, আমাকে একটু পানি খাওয়ার। হ্যাঁ, তা আমি গেছি, যাওয়ানোর পরে পরে আমি ফিট হয়ে গেছি। আর কি হয়েছে আমার আর জানা নাই। এই সকালবেলা 7টার দিকে খবর এলো যে সামনের বাজারে একটা গাড়ি পাওয়া গেছে, গাড়িতে লাশ, একটা লাশ কিছু অংশ খেয়ে ফেলছে, আর একটা লাশ ডেড বডিটা আছে। হ্যাঁ, তো ওরা ওই ডেড বডিটা খোলে না, কিন্তু ভয়ে খোলে না। আর একটা লাশ গাড়িতে নিচে পড়ে আছে, কিন্তু তার কিছু অংশ খাওয়া, কিছু অংশ খাওয়া।
পুরো বাজারের মানুষ দেখেছে,
অনেক লোক দেখছে। আমি আবার ওখানে একটু সুস্থ জানি, ওরা আবার আমার কাপড় সুপড় দিছে, আমাকে ওরা যত্ন করছে, কিন্তু লোহার সাথে লবণ গরম করে খাওয়াইছে। ওই যে আমি ঘুমিয়ে গেছি, ওরা আর আমাকে ডাকে না। এই দিক দিয়ে তো সব খবর হয়ে গেছে যে এরকম ডাকার থেকে লাশের গাড়ি আনছে, লাশের গাড়িতে লাশ খাইছে, কিসে খাইছে, পিসাসে খাইছে। তো গেছি, যাওয়ানোর পরে গিয়ে দেখলাম যে ঠিক ওই যে বারেকরে খাইলো,
যে দেখলেন যে আসলে বারেক জান নাম ছিল,
যে কাঁদছে, যে শুরুতে কাঁদছিলেন না, ছুরি দিচ্ছিলাম না, ওকেই খাইছে, ওর এই রানের থোড়া খাইছে, তারপরে এই বাম হাতের এই হাড় খাইছে, হাড় চাবিয়া খাইছে। কিন্তু
ওই এইগুলো আপনি দেখেছেন?
কতগুলো দেখেছি। তখন তার ক্যামেরা ছিল না, ছবি উঠে রাখবো। আবার এই ডাইনাতে এই কবজাটা পুরা খাইছে, কবজার এই গালের মাংস গুলা খাইছে, হ্যাঁ এই বুকের মাংস খাইছে, সিলাই গুলা পুরা ফাড়া সিলাই, এখানে তো সিলাই ছিল, ফাড়া ছিল। তো এইভাবে নিয়ে লাস্টে মাটি দিছি। তারপরে কি হয়েছে আমার আর জানা নাই।
মাই গড, মানে আসলে এতক্ষণ ধরে আমরা শুরু থেকেই ঘটনাটা শুনছি, মানে মূল ঘটনা তো হচ্ছে এখানে, মানে লাস্টের দিকে এসে। আমাকে একটু বলেন তো যে উত্তরাতে যেই কনস্ট্রাকশন সাইটটার কথা বলেছেন, ওটার কি
ওই কাজটা আমি আর করি না, ওই কাজটা আর অনেকেই জানছে, এই জন্য কেউ নেয় না।
বর্তমানে কি
ওইভাবে আছে?
ওভাবেই পড়ে আছে, আজকে 17 বছর ধরে
এখনো পড়ে আছে। আমি গত 2 মাস আগেও গেছিলাম জায়গা নেওয়ার জন্য, কিন্তু পাশের রোডে আমার জায়গা দিতে চাইছিল লোকে, আমি আমি নেই।
আপনি ওই রোডে আর
জায়গা নেই? ওই সেক্টরে যাব না।
ও মাই গড,
এটা হলো আমার ইয়া।
এবার চিন্তা করে দেখেন, উত্তরার মতো একটা জায়গায় এবং আপনি যেই জায়গার বর্ণনা দিলেন, সাউথ ফেস, মানে খুব ডিমান্ডেবল একটা জায়গা, আজকে 17 বছর ধরে পরিত্যক্ত পড়ে আছে।
ওইটার পেন আমি 3 বছর আমি ঠিক মতো খাইতে পারি না, ঠিক মতো ঘুমাইতে পারি না। তারপরে আমার আমার নিজেরই তো শারীরিক ক্ষতি হয়েছে।
ওই যখন আপনার মানে বলেছিল, স্বপ্ন দেখাচ্ছিল ক্ষতি হবে, এক আপনার ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে যায়,
অসুস্থ
আপনার দুজন লেবার মারা যায়, এরপরে আপনি কাজটা ছেড়ে দেন, এরপরে কি আর স্বপ্ন দেখেছেন কোনো কিছু?
এরপরে স্বপ্ন, যেমন আমি 3 বছর ঘুমাইতে পারি না, আমি দেখতাম যে ওই লোকটা আসে
স্বপ্নে, আসে
স্বপ্নে আসে, হ্যাঁ ওই লোকটা আসে। আমি কোথাও একা থাকতে পারতাম না, আমার খুব দুঃসাহস ছিল। আমি একা গ্রামে, এখনো একা গ্রামে হাঁটতে পারি না, যত আলো থাকুক,
মানে ওই ভয় এত ভাবে আপনাকে পেয়ে বসছে,
ওই ভয়ের থেকে।
আপনার ঘটনা শুনে আমি একটা কথা বলি, মানে কিছুদিন আগে আমি আমার বাড়িতে আমি কিছু কাজ করিয়েছিলাম, তো সেখানে কিছু যারা মিস্ত্রি ছিল, যারা কনস্ট্রাকশনের কাজ করছিল, তারা একজন আর কি কথা বলছে, আমি ঘরের কাজ করানোর জন্য একটা গাছ কাটতে হয়েছে, বেশ কয়েকটা গাছ কাটতে হয়েছে। তো এক কথায় দু কথায় একদিন আমি সামনেই বসা ছিলাম, তো ওনারা যখন কথা বলছিল, তো ওনাদের ওই একজন মিস্ত্রির কাছ থেকে আমি শুনেছিলাম, কোন একটা গ্রামের, আমি গ্রামের নাম ভুলে গেছি, তো ওই গ্রামে নাকি একটা গাছ আছে, যে গাছটা অনেক মিস্ত্রিরা কাটতে গেছে, যেই কাটতে গেছে গাছটা, মানে যে একটা কোপ মাত্র দিয়েছে সে অসুস্থ হয়ে গেছে, এরপরে ভয়ে আর এই গাছটা কেউ কাটতে যায় না, এবং আজও অবধি গাছটা নাকি মানে ভেঙে অর্ধেক কাটছিল আর কি কোনোভাবে, ওই ওভাবেই পড়ে আছে, কেউ গাছটাতে টাচ করারও সাহস পায় না এখনো পর্যন্ত। এবার চিন্তা করে দেখেন, মানে অনেক সময় আমরা বর্তমানে আধুনিক যুগে অনেক কিছু বিশ্বাস করতে চাই না, কিন্তু এরকম কিছু কিছু জিনিস কিন্তু আসলেই চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওকে বেলাল ভাই, মানে প্রথম ঘটনাটা আমি যেটা শুনলাম, মানে আমি কি বলবো, আমি বুঝতে পারছি না, যে আমার একটু ওই জায়গাটা দেখার ইচ্ছা আছে। আমি উত্তরায় কোনো সময় যদি ডট টিম যাই, আমরা ওই জায়গাটা একবার দেখে আসতে চাই।
অফকোর্স আমি আপনাকে নিয়ে যাবো ওখানে,
শিওর আমরা ওই জায়গাটা দেখতে চাই। বেলাল ভাই, আর কি কোন ধরনের কোন ঘটনা আছে?
আমার একটা ঘটনা আছে, যেহেতু আমার বাড়ি চাঁদপুরে, চাঁদপুর জেলা, আমরা মাঝে মধ্যে চাঁদপুরে যাই। তো আমার সাথে একদিন, আমি এক ল্যান্ড ওনারকে টাকা দেওয়ার জন্য চাঁদপুরে যাওয়ার পথে আমার ইঞ্জিনিয়ার এবং আমার অ্যাকাউন্টেন্টকে নিয়ে যাচ্ছি। আমার অ্যাকাউন্টেন্টের বাড়ি ও চাঁদপুর, আমার পার্শ্ববর্তী ইউনিয়ন। তো যাওয়ার পথে আমরা সারাদিন ছাদ ডালাই দিছি, বসন্ত রাতে ছাদ ডালাই দিয়ে আমরা বিকালে গেছি। সারাদিন না খাওয়ানো ছিলাম। মহিলা পেট্রোল পাম্প, লেডিস পেট্রোল পাম্প বলে মেঘনাঘাটের আগে, এই পেট্রোল পাম্পে আমরা
মেঘনা
ব্রিজের আগে।
আচ্ছা,
তো মেঘনা ব্রিজের আগে এখানে মহিলারাই পেট্রোল পাম্পটা চালায়, ওখানে আমরা খানা খাইতে পড়ছি। তো আমরা ইলিশ মাছ আর মুরগের মাংস নিলাম, ইলিশ মাছ ভাজা, তরকারি না, ঝোল না,
ভাজা।
তো আমরা 2 পিস করে মাছ নিছি আমরা তিনজন। মাছ নেওয়ার পরে আমি 1 পিস মাছের অর্ধাংশ খাইছি, ভাজাই ভালো লাগছে, আর অর্ধাংশ দেখি এখন ব্লাড দেখা যাচ্ছে। আরেকটা মাছ যেটা আমার আরেক প্লেটে আছে, ওই মাছটাও দেখছি যে হ্যাঁ রক্তর মতো, মাছটা কাটলে যেরকম দেখা যায় এরকম দেখা যাচ্ছে,
ভাজার পরেও এরকম
এরকম দেখা যাচ্ছে। ইঞ্জিনিয়ারকে বললাম যে জুয়েল, তোমার যে মাছগুলা এরকম ব্লাড দেখা যায়, আমার তো দেখো তো কিরকম অবস্থা। কো হ্যাঁ তাই তো, আপনার মাঝে কাঁচা দেখা যায়, একবারে কাঁচা। তো ধমকাধমকি করলো হোটেল বয়ের, তো হোটেল বয় ডিকশনে দেখালো, স্যার দেখানো আমাদের মাছ সব ক্লিয়ার, তো ঠিক আছে আর 2টা মাছ দাও। তো দিছে, আমার মাছ দিলে আমার মাছগুলো কাঁচা হয়ে যায়, আর আমার ফারুক সাহেব খাইতেছে আমার পাশেই বসা। তো একজন করলো কি, দিন মজুর একজন খাবার খাইতে এলো, ও বললো যে স্যার আমাকে দিয়ে দেন। তো বলার আগে বলতে বলতে দেরি আর নিতে দেরি নাই,
মানে জাস্ট বলে আপনার প্লেট থেকে নিয়ে
মাছগুলা নিয়ে মুখে দিয়ে লাইলো
দিন মজুরটা।
তা আমি এটা দেখে আমার তার প্রতি মায়া আসলো। আমি বললাম যে ওকে আরো 2 পিস ইলিশ মাছ দাও। তো দিশা আমি আর ইলিশ মাছ আমাকে বাইলা মাছ এনে দিলো, আমি আর মুরগি মাছও খাইলাম না, বাইলা মাছ খাইলাম। ওরও করলো তাড়াতাড়ি করো যে নামাজটা পড়ো। তো নামাজ পড়ুন মেঘনার ব্রিজে উপারে যায়, ওই লোকটারে আমি খাওয়া খাওয়ার বিলটাও দিলাম, আমি 500 টাকা দিলাম, যেহেতু দিন মজুর আমার আমার থেকে খাওয়া চাইছে। পরে আমরা চলে গেলাম, আমাদের পিছনে একটা গাড়িও যায় না, এই ধরেন 1-1.5 মিনিটের ব্যবধান, ও খাইতে আরো 1-1.5 মিনিট লাগতে পারে। আমার গাড়িটা যত ফোর্সে ফাঁসে টাইনে গেছে। আমরা যখন মেঘনা ব্রিজে উঠবো, ডান পাশে হইলো ফ্রেশ সিমেন্ট, বাম পাশে হইলো হুন্ডাই সিমেন্ট। উঠোনের আগে আমি দেখলাম পশ্চিম দিকের থেকে জাস্ট একটা ছায়া পা দিল, যেমন পাড়া দেওয়া যেভাবে যায়
ছায়া।
ছায়াটা যাওয়ার সঙ্গে সঙ্গে ওইটার বাতাসেই আমি বললাম জুয়েল কিছু দেখছো তুমি? কো হ্যাঁ ইনারিল্লাহ রাজুন। আমাদের গাড়িটা একটা পটাস করে শব্দ হলো, যেমন টায়ার গুলি আমাদের চিরা গেল, চিরা গাড়িটা ঘুরা আবার ঠিক জায়গা মতো রয়ে গেল, গাড়িটা বন্ধ করলো। যদি কোনো গাড়ি যাইতো আসতো তাহলে আমরা কিন্তু গাড়ির চাপা পড়ে মারা যেতাম।
আচ্ছা,
আমরা
সময়টা কখন তখন?
সময়টা মাগরিবের আজান দিচ্ছে।
আচ্ছা, সন্ধ্যার
সময়টা, হ্যাঁ এই টাইমটা। এখন আমরা গাড়িটা নিচে নাইমা ঘুরাইয়া ঠেলা নিয়ে আসলাম। আনানোর পরে ওগুলো কইলাম যে ঠিক আছে তোমরা এক্সপ্রেস চাকা একটা আছে এটা লাগাও, আর একটা চাকা কিনো। তো কিনতে গেছে ওরা দুজনে গেছে, আমি গাড়িতে বসা, গাড়িতে আমার টাকা ছিল, টাকা নিয়ে বসে আছি। তখন দেখলাম যে গ্লাসে ওই লোকটা আসছে,
যে লোকটাকে আপনি,
যে লোকটাকে আমি খাইয়েছি।
আচ্ছা আচ্ছা।
তো ও বললো যে মামু আমি তো এখানে, তুমি এখানে কেমনে আসলা, তোমার না আমরা ওই যে হোটেলে আসলাম, কয়ে রেখে আসছো, তুমি যে আমার খাবার রেনি বানালে তুমি জানো না, আমি না আসলে তোমার বাসাই তো কি, আমি তোমার বাঁচানোর জন্য আসছি। তো যাই হোক ওরা আসছে, ওরা আসার পরে 1-1.5 ঘন্টা আমি খোঁজাখুঁজি করলাম, ওরা আর পাইলাম না, পাই না তো পাই না। ওরা জিজ্ঞেস করলো মামা আপনি কি খোঁজাখুঁজি করেন, এখানে তো নতুন আসেন আরো আসছেন। তা আমি বলছি না আপনি খুঁজতেছি, ওদের বলি না কিন্তু বয়টা যদি পায়। তো ঠিক আছে চাকা টিক টিক না করে আমরা 1-1.5 ঘন্টা পরে আমরা আবার চলে।
মানে ওই লোকটা মানে যে দূরত্বটার কথা বলছেন, একটা মানুষের স্বাভাবিক ভাবে এখানে হেঁটে যদি এসে ধরতে চায় অনেক সময় লাগবে,
এই
অল্প সময়ের ব্যবধানে আসার কোনো
গাড়িও যায় না।
ওকে,
তো ও কিভাবে হাইটা এত যাবে, এগুলো আমার চিন্তা ভাবনা।
এবং আপনাকে বলেছে যে সে আপনি যে খাইয়েছেন ওনাকে সেটার ঋণ,
সে ঋণ শোধ করতে আসছে।
আসলে রাস্তাঘাটে মাঝে মাঝে এই ধরনের কিছু অদ্ভুত ঘটনা ঘটে যায়।
অদ্ভুত ঘটনা, এটা তো নদী বা রাস্তাঘাটে কুতুব থাকে, এটা বিশ্বাস করেন কিনা জানি না, আমি পরে এটা মেনে নিয়েছি এটা কুতুব। তো যাক আমরা চলে গেলাম, ও বেনিশ হয়ে গেল, ওকে আর পাইলাম না, খোঁজাখুঁজির পরে আমরা গেলাম। তা আমরা নামাজটা পড়ি না, সময় আর পাই না। তা আমরা গেলাম ওপারে গেছি, ভবেশ্বর নামে একটা জায়গা আছে, ওখানে দেখি গরু জবাই করে খালাইলে যেরকম দেখা যায় এরকম একটা ইয়া আমাদের ডান পাশে দিয়ে যাচ্ছে, আমরা বাম পাশে দিয়ে যাচ্ছি, আমার গাড়ি ও সাথে সাথে যাচ্ছে,
গরুর মানে
নারী ভুড়ি সহকারে ভাসমান যাচ্ছে, কিন্তু ও রাস্তায় কিন্তু ভাসমান যাচ্ছে। তো এটা আমি দেখতেছি, আমি ওখানে ফারুকের দেখাতে পারছি না, ফারুক পিছনে, আমি জুয়েলের দেখাতে আসছি, দোয়া পড়তেছি। আর জুয়েলের বললাম জুয়েল কি দেখছো তুমি? মামা যা দেখছেন এতটুকুই, আপনি ফারুকের বলবেন না, ফারুক কিন্তু হার্টফুল করবো। এই জুয়েলে বমি করা আরম্ভ করলো
ওইটা দেখার পর,
করতে করতে জুয়েলে বমি করা আরম্ভ করলো। তাই মনে হচ্ছে জুয়েল দেখে না, আমি দেখছি। তো জুয়েলে বমি করতে করতে যাক আমরা কুমিল্লা গেলাম। কুমিল্লা গিয়ে একটা মসজিদের কাছে রাখছিলাম গাড়ি। গাড়ি রাখার পরে সেখান থেকেও একটা যায় যামেলা দেখলাম, শিশু বাচ্চা টাচ্চা দেখছি, সেখান থেকে সরে নিয়ে আমরা হোটেল উঠলাম।
শিশু বাচ্চা দেখছেন?
শিশু বাচ্চা যেমন দুই থেকে আড়াই বছরের বাচ্চা দেখলাম আমরা ওখানে গাড়ি রাখছি, চালানোর মতো কেউ নাই, আমি ডরে চালাই না, আর ও বমি করে, গাড়িটা আমরা ওখানে রাখছি
কোনো একটা জায়গায়,
কোনো একটা পার্ক করে রাখছি। তো রাখার পরে দেখি ওই বাচ্চারা রাস্তা ওই ফারে তো নেই, ফারে খালি হিজুল গাছের দিকে উঠে, একজন দেখছি আগে, পরে দেখছি দুজন দেখছি, পরে দেখি চারজন, পরে দেখি পাঁচজন, খালি দৌড়ে উঠে না ধরে আর গাছে ওইটা ভ্যানিশ হয়ে যায়।
বাচ্চাগুলো মানে কিরকম বাচ্চা বুঝলাম না,
বাচ্চাগুলো ল্যাংটা ছোট ছোট, দুই আড়াই বছরের বাচ্চা।
আচ্ছা আচ্ছা, এত রাতের মানে ওই সময়টাতে,
ওই সময়টা আড়াইটা বাজে,
আশেপাশে তো এরকম
না কোন
বাড়ি ঘর নাই, বাড়িঘর আসার কোন
ল্যাং পাশে রাস্তা, তারপরে খাল, আর বাম পাশে হলো বিল।
বললে তো হাইওয়ে রাস্তা,
হাইওয়ে রোড,
মানে ওইখানে তো মানে বাচ্চা আসার কোন
প্রশ্নই আসে না, কোন প্রশ্ন আসে এখান থেকে ভয়ে আমি লাস্টে নিজেই চালাইলাম গাড়ি। গাড়ি চালানোর পরে গিয়ে হোটেলে উঠলাম, হোটেলে উঠছি, উঠার পরে কিন্তু ওই বিড়াল দেখলাম, বিড়াল কিন্তু আমার কালো বিড়াল, আমার পা জড়িয়ে ধরলো, আমার পায়ের দাগ স্পট তো দেখাইলাম আপনাকে, এই একটা ঘটনা। আর একটা ঘটনা হলো এয়ারপোর্ট নিয়ে আমার একটা আছে,
কি
ঢাকার এয়ারপোর্ট,
কি ঘটনাটা,
লোটাস টাওয়ার আছে না, লোটাস টাওয়ার থেকে কাওলা ব্রিজ পার হয়ে গেলে একবারে ওই ব্রিজের আরেকটু উত্তর সাইড এয়ারপোর্টের কোনা, এই পর্যন্ত এখানে একজন বুজুর থাকে এখানে।
আচ্ছা,
এটা আমার সাথে অনেকবার দেখা এবং এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো। আপনি যদি এখন যান, এখনো দেখবেন দুই একটা গাড়ি কিন্তু নষ্ট হয়ে আছে বা কাজ করতেছে বা ব্রেক করা আছে, এখন যদি যান।
আচ্ছা,
এটা অনেক অনেক বছর থেকে, আমি 25 বছর থেকে দেখতেছি। যেমন একবার আমার নিজের গাড়ি, আমি নিজে ড্রাইভ করতেছি, আমার গাড়ি উল্টিয়া একবার জায়গা মতো আবার চলে আসছে, কোনো সমস্যা হয় না। আর একবার দেখছি আমি একদম ছাগলের বাচ্চা পশ্চিম দিকে থেকে পূর্বের দিকে যায়, সবসময় পশ্চিম দিকে থেকে পূর্বের দিকে যায় বাচ্চাটা।
রাতের বেলা দেখেছেন?
এটা দিনের বেলাও দেখা যাবে, রাত্রের বেলাও দেখা যাবে, যদি কেউ দেখে ওই খেন টাইমে পড়া যায়। আর এই দেখার পরে তা আমি সবসময় ওখানে গাড়ি যদি আমি চালাই বা আমার অন্য কেউ চালায় তখন আমি তাকে সাবধান করি, এই জায়গাটাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি, যে এখানে স্লো চালাবেন, সম্মানজনক চালাবেন, এখানে একটু ঝামেলা আছে। পূর্ব পাশে না, এই ঝামেলাটার পশ্চিম পাশে, আইল্যান্ডের পশ্চিম পাশে এই ঝামেলাটা সবসময়, এটা আপনি মাথায় রাখবেন, যখনই যাবেন আপনি খেয়াল করবেন যে পশ্চিম পাশে দুই একটা গাড়ি ঝামেলা আছে। তো যাই হোক, এখানে একদিন আমি 2001 সাল বিল ক্লিন্টন যেদিন আসছে বাংলাদেশে, আমি টঙ্গিতে যাব, শুক্রবার নামাজ পড়লাম, জুমার নামাজ পড়ে তা আমি টঙ্গিতে গেলাম টাইলসের জন্য। তো রাইডার গাড়িতে উঠলাম, আমি সহ 13 জন লোক, তো মহিলা বেশি ছিল, আমি ওই গাড়ির দরজায় দাঁড়ানো। তা আমি ড্রাইভারে বললাম যে ড্রাইভার সাহেব, এখানে আপনি একটু সম্মানজনক একটু স্লো করে গাড়িটা চালান, ১১ নম্বর গাড়ি মাইরা দিল আমি ছিটকা পড়ে গেলাম। এই যে আমার দাগটা দেখছেন,
দেখা যাচ্ছে
এটা আজীবন থাকবে কিন্তু, আর এই যে এতটি বছর হয়েছে সেলাই গুলা দেখেন, আমি রাস্তায় পড়ে গেছি আর সবাই মারা গেছে,
পুরো 13 জনের মধ্যে 12 জনই মারা গেছে,
সবাই মারা গেছে, ওর ভিতরে বাচ্চা আসলো 3টা আর মহিলারা আসলো বেশি।
আমি জানি না, আমি কিন্তু এয়ারপোর্টের এই অংশটা নিয়ে আমি আরো অনেকের কাছেই শুনেছি। ইনফ্যাক্ট আমি একজন বাংলাদেশের প্রাইভেট ব্যাংকের, খুব রেপুটেড একটা প্রাইভেট ব্যাংকের খুব বড় একজন কর্মকর্তার কাছ থেকেও আমি এই ঘটনাটা আমি শুনেছি, উনি আমার সাথে শেয়ার করেছিল ওই জায়গাটাকে, উনিও এক্সপেক্ট
করেন রাত্রে রাস্তা বেশি দেখা যায়, কোন দিক যাবেন আপনি তার নির্দেশনা পাবেন না।
একটা আছে যে কিছু কিছু সময় আপনার একটা চোখের ধাঁধা তৈরি হতে পারে এটা রাস্তার কারণে বা কোনো কিছু কারণে, কিন্তু এই যে অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো, যে আপনি যেটা বলছেন যে ওখানে আপনি গরুর বাছুর দেখতে পেয়েছেন না কি যেন,
গরুর বাছুর না, এটা হলো ছাগল, এটা আপনি দেখবেন যে ছাগলটা দেখবে সেই অ্যাক্সিডেন্ট করবে, কিন্তু কারো ক্ষতি হয় কারো ক্ষতি হয় না, তবে ওখানে মানুষ মারা যাইতে আমি দেখি নাই, তবে ক্ষতি হয়।
ইভেন উনিও আমাকে সেই ঘটনা,
খালি ছাগলের বাচ্চা দেখবেন,
কথা বলেছিল যে উনিও রাতের বেলা কিছু একটা ক্রস করতে দেখেছে এবং যেটা ওনার কাছে খুব অস্বাভাবিক,
নট ম্যান কোনো মানুষ না,
মানুষ না,
ছাগল,
সেটাই। যাই হোক, আমার এই জায়গাটা সম্পর্কে একটা কিউরিওসিটি তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি আমি আমার টিম নিয়ে আমি রাতের বেলা আমি ওই রাস্তাটাতে যেতে চাই, দেখা যাক সম্ভব হলে একটা ডরও হয়তো আমরা ওখানে ধারণ করে ফেলবো।
এবং এটা অনেকেই জানার কথা, আমি অনেকেরই বলছি, এবং আমি যখন গাড়ি দেখি তখন আমি বলি আমি খুব রেসপেক্ট করি ওই জায়গাটাকে।
ওকে, এক এক করে মোটামুটি বেলাল ভাই আপনার অনেক ঘটনাই আমাদের জানা হয়ে গেল, এবং আমি জানি যে আরো কিছু ঘটনা আছে, কিন্তু যেহেতু সময়ের একটা সীমাবদ্ধতা আছে, সো আজকের মতো আমরা এখানে শেষ, মানে আপনার ঘটনাটা শেষ করছি। সো আরো একবার অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনার এত কাজ ফেলে এত কিছু স্যাক্রিফাইস করে আপনি অনেক সময় ব্যস্ততার মাঝে,
অনেক ধন্যবাদ। এটা আমার একটা স্বপ্ন ছিল আসার, যেন আমি শুনি যেহেতু, আর আসলে এগুলা তো আমার সাথে ঘটা, এটা কারোর থেকে শোনা না, এই জিনিসটাকে আমি বিশ্বাস করি। আর আমি ডেভেলপ করছি তো আজমপুর কবরস্থান নিয়ে, আমি নিজেই একটা লোক মাটি দিছি, ওকে আমি এখনো দেখি।
আচ্ছা,
আসে ডিরেকশন দেয়, আমি আপনাকে,
দ্যাট মিন্স আমরা বেলাল ভাইয়ের কাছ থেকে আরো স্টোরি, আরো স্টোরি জমা রইলো বেলাল ভাই, মানে আপনি তাহলে কথা দিচ্ছেন কোন একটা জার্নিতে আবার যোগ দেবেন
ইনশাআল্লাহ। আমি অবশ্যই,
ওকে, আমরা বেলাল ভাইয়ের প্রমিস পেয়ে গেছি। সো চলুন আমরা পরবর্তী ঘটনার দিকে যাই।
ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। এই বিশাল ব্রহ্মাণ্ডের খুবই 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 ক্ষুদ্র একটা অংশ আমরা, অত ক্ষুদ্র সেটা আপনাকে আসলে বলে বোঝানো খুব মুশকিল। তবে উদাহরণস্বরূপ যদি বলি, পৃথিবীতে এমন কিছু ক্ষুদ্র কণা আছে যেটা খুবই উচ্চ ক্ষমতা সম্পন্ন ইলেকট্রিক মাইক্রোস্কোপে খুঁজে বের করতে হয়। পৃথিবী হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তার চাইতেও অনেক অনেক গুণ ক্ষুদ্র একটা কণার মতো, যেটা খালি চোখে একেবারেই দেখা যায় না। এবং সেই ক্ষুদ্র কণার কতটুকু আপনি কিংবা আমি, তাহলে চিন্তা করে দেখুন কত ক্ষুদ্র আমরা। আমরা যে বিজ্ঞানকে নিয়ে গর্ব করি, বিজ্ঞানের অবদানকে আমি অস্বীকার করছি না। বিজ্ঞান সেই বিশ্ব ব্রহ্মাণ্ডের কতটুকু আবিষ্কার করতে পেরেছে, সব প্রশ্নের উত্তর যৌক্তিকতায় খোঁজা তাহলে কি বোকামি নয়? এটা আমার একেবারেই ব্যক্তিগত অভিমত। আমরা আর একটা বিরতি নিয়ে ফেলি, মাত্র চার মিনিটের বিরতি। চার মিনিট পর আমি আর জেকে বিয়ে আবার ফিরছি। ডরের 112তম পর্ব আপনারা শুনছেন। বিরতির পর আরো একবার স্বাগত হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আজকে টাঙ্গাইলের কোন একটি অদ্ভুত জায়গাতে বসে এই ডরটি ধারণ করা হয়েছে গত সপ্তাহে। সুমন এবং লোমান সেখানে গিয়েছিল, জুলফিকার বেলাল এবং তরিকুল তিনজন বন্ধুকে নিয়ে আমরা ধারণ করেছি এই ডরটি। তাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে আছে সেগুলো অনেকের সাথেই হয়তো আপনারা টুকটাক মিল খুঁজে পাবেন। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটিতে যদি আপনি যোগ দিতে চান, প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি, 09613892892। যারা সত্যিকার অর্থেই জীবনে এমন কোন ঘটনার মুখোমুখি হয়েছেন যা অন্যের কাছে বলা যায়, কিছুটা হলেও ওই ঘটনার কোন যৌক্তিক উত্তর খোঁজার চেষ্টা করা যায়, আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আমরা আবারও ফিরছি গল্পে, ঠিক সেখান থেকে যেখানে ছোট্ট একটা বিরতি নিতে হয়েছিল।
ডর চলছে এবং সুমন আছি আপনাদের সাথে, আর সুমনের সাথে তো অনেক গেস্ট রয়েছে। সো এই মুহূর্তে আমরা যেই অতিথির কাছে যেতে চাই, অর্থাৎ যার ঘটনাগুলো শুনবো, যার এক্সপিরিয়েন্স গুলো যিনি আমাদের সাথে এই মুহূর্তে শেয়ার করবে, তার পরিচয়টা একটু জেনে নিই। আমার নাম সুমন, সেটা তো নিশ্চয়ই জানা হয়ে গেছে। সো আপনার নামটা কি?
জি, আমার নাম হচ্ছে তারিকুল ইসলাম রাসেল।
ওকে রাসেল ভাই, আমি যতটুকু শুনেছি ডর টিমের কাছে, সেটা হচ্ছে মানে আমরা মানে জিন নিয়ে তো অনেক কথা হয়, সো এই জিনিসটা নাকি আপনি অনেক ছোটবেলা থেকে এটার সাথে খুব পরিচিত, রিলেটেড, আসলে ঘটনাটা কি আমরা একটু ডিটেইলসে শুনি।
যে আসলে শুনবে হচ্ছে ব্যাপারটা, যে আমরা আমি ছোটবেলা থেকে, আমাদের পরিবারই হচ্ছে আপনার জিন রিলেটেড ফ্যামিলি, আমার দাদা বাড়ি, আমাদের বাড়ি, সবকিছু হচ্ছে জিন রিলেটেড।
কোথায় আপনাদের বাড়ি?
আমাদের বাসা হচ্ছে ময়মনসিংহে।
আচ্ছা,
ময়মনসিংহে একটা সব থেকে পুরাতন যে বাসাটা সেটা হচ্ছে আমাদের।
আচ্ছা,
নামটা বলতেছি না, আমাদের বাসাটা হচ্ছে 1953 সনে দোতলা, মোটামুটি ময়মনসিংহ শহরে সবাই চিনে।
আচ্ছা, ওকে।
তো ভাই, যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে যে আমাদের ফ্যামিলিতে জিন আসার আগে, আমার মা বলেন, খালা বলেন, এদের উপর জিন ভর করে। তো আসার আগে আমরা বুঝতে পারি, আম্মু বা খালা বলে দেয় যে বাসাটা পরিষ্কার করো, গেস্ট আসবে অনেক দূরে থেকে, আমরা বসবো এভাবে ভাই বলে। তো আমরা ছোটবেলা থেকে দেখি যে তারাই কথা বলতেছে, অনেক কিছু সম্পর্কে আমাদের ইনফরমেশন দেয়, তারপর হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এসব সম্পর্কে বলে।
মানে ধরেন হঠাৎ করে উনারাই বলে যে আপনাদের বাড়ি ঘর পরিষ্কার করতে, রুম পরিষ্কার করতে,
জি জি,
তারপরে আপনারা এরকম করার পর দেন ওনাদের উপর জিন ভর করে,
জি, তারপর বলে দেয় আমাদের ফিউচার কি হবে, তারপর হচ্ছে কোনো প্রবলেম থাকলে বলে দেয় সলিউশন কি হবে, সেগুলো সবকিছু বলে দেয়, নামাজ পড়তে বলে, আদার সবকিছু বলে। এখন এই মুহূর্তে
এটা আপনি ছোটবেলা থেকেই দেখেন?
একদম ছোটবেলা থেকে।
এখনো কি ঘটে?
এখনো ভাই কন্টিনিউ আমাদের বাসায় এই ঘটনা ঘটে।
ওকে,
তো এখন যে ঘটনাটা বলতেছি সেটা হচ্ছে যে আমার মা একদিন খুবই অসুস্থ, তো আমাদের বাসায় কেউ থাকে না, আমার বাবা গভর্নমেন্ট জব করে, সে অনেক দূরে থাকে, বড় ভাই গভর্নমেন্ট জব করে, তো বাসায় আমি একাই থাকি। তো আম্মু অনেক অসুস্থ, আম্মু ফোন করলো যে বাবা একটু তাড়াতাড়ি বাসায় আসো, আমি অনেক প্রবলেমে আছে। বাসায় গিয়ে দেখি যে আমার আম্মু টোটাল শরীরে অ্যালার্জি ফুলে গেছে, সে নিঃশ্বাসও নিতে পারতেছে, অনেক প্রবলেম হচ্ছে তার। আম্মুকে সরাসরি আমাদের বাসার পাশে আমি সিং মেডিকেল কলেজ হসপিটাল, এখানে অ্যাম্বুলেন্স দিয়ে সরাসরি নিয়ে গেলাম। এর সঙ্গে আমার এক ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ড হচ্ছে সুমন নাম,
আচ্ছা,
ওকে আমার সুমন ভাই বলে ডাকি, সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সেও আমার সঙ্গে ছিল। সুমন ভাইকে সঙ্গে নিয়ে আম্মুকে জরুরি বিভাগে নিয়ে গেলাম। জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর ডক্টর দেখলো, দেখে ডেকে তাকে ওয়ার্ডে ট্রান্সফার করলো, ওয়ার্ডে সিট ছিল না, তো আমরা তাড়াতাড়ি করে কেবিনে ট্রান্সফার হয়ে যায়। আম্মুকে কেবিনে দেওয়ার পর আম্মু সেন্সলেস অবস্থায়, অ্যালার্জি ওষুধ টষুধ দিয়েছে, তো আম্মু কেবিনে রেখে আমি আর সুমন ভাই বারান্দায় বসে গল্প করতেছি যে আম্মুর এই অবস্থা কি করা যায়, এই সে হাবি যাবে। এই মুহূর্তে সুমন ভাইয়ের সাথে কথা বলতেছি, এর মাঝখানে আমরা একটা চিৎকারের আওয়াজ পাই, তখন রাত বাজে আপনার আনুমানিক 1:20 থেকে 1:25। চিৎকারটা আসে আপনার ময়মনসিং মেডিকেল কলেজ হসপিটালের পিছনে, হচ্ছে মেডিকেল কলেজ হোস্টেল, এটা মোটামুটি ময়মনসিং এর যারা তারা সবাই বলতে পারবে। হোস্টেলটা হচ্ছে আপনার পিছনের গেট দিয়ে, আর কেবিনটা হচ্ছে পিছনের দিক দিয়ে, সামনের দিক দিয়ে ওয়ার্ড আর পিছনের দিক দিয়ে হচ্ছে কেবিন গুলো। ওইখান থেকে যে চিৎকারের আওয়াজটা পেলাম, তো আওয়াজ পাওয়ার পর কিছুক্ষণ পরে দেখলাম যে 4-5 জন লোক ওই তিনতলার এদিক দিয়ে নিয়ে আসতেছে, জরুরি বিভাগে নিয়ে যাবে, দেখে তারা কোন রকমই তাকে তুলে নিয়ে আসতে পারতেছে না, হস্ত হস্তে হচ্ছে। এর মাঝখানে আমার কাছ থেকে সুমন ভাই দৌড় দিয়ে নিল, দৌড় দিয়ে গিয়ে লাভ দিয়ে সে লোকটাকে, যে অসুস্থ লোকটা, তাকে কাঁধে করে নিয়ে দৌড়,
একাই
একাই, 8 জন যাকে তুলে নিয়ে যেতে পারতেছে না সে একাই তাকে নিয়ে জরুরি বিভাগের দিকে ছুটতেছে, আমিও তার সঙ্গে সঙ্গে যাচ্ছি। গিয়ে পর দেখলাম যে সে জরুরি বিভাগের দিকে ওখানে বেডে শোয়াইছে, শোয়ানোর পরে ডাক্তার দেখতেছে, আর মাঝখানে সে তার পায়ের তলায় 2টা থাপ্পড় দিল, ঠাস ঠাস, 2টা থাপ্পড় দিতেই যে লোকটা এত খারাপ অবস্থা ছিল সে লাভ দিয়ে উঠে পড়ছে, হ্যাঁ পুরো সে সুস্থ।
আচ্ছা,
এদিকে সুমন ভাই মানে প্রচন্ড ঘামতেছে, প্রচন্ড পরিমাণ ঘামতেছে, ঘামতেছে ঘামতেছে, এরপর সে আস্তে আস্তে করে আম্মুর কাছে আমরা যাচ্ছি, তিনতলায় আবার উঠতেছে। তো আমি সুমন ভাইকে বললাম যে আচ্ছা ভাইয়া আপনি কিভাবে বুঝতে পারলেন, সে আমাকে শুধু একটা কথাই বললো, আরেকটু হলে খেয়ে ফেলতো তাকে,
মানে যে লোকটা অসুস্থ ছিল,
অসুস্থ ছিল।
আচ্ছা,
তো আমি বললাম যে সুমন ভাই খেয়ে ফেলতো, মানে আমি ব্যাপারটা বুঝলাম না ভাই, একটু বুঝাই বললাম, আমার অনেক কিউরিয়াসিটি, কারণ জিন টিন যেহেতু ছোটবেলা থেকে দেখা অভ্যস্ত, তো কি হয়েছে। সুমন ভাইয়ের কিছু ব্যাপার আপনাকে বলে রাখা ভালো আপনাদের সবাইকে, সুমন ভাইয়ের ব্যাপারটা হচ্ছে যে শিওর জিন রিলেটেড, তার উপর যখন ভর করে তখন আমরা বুঝতে পারি, কারণ আমার খুব ক্লোজ, তো অনেকটা সময় তার সঙ্গে পার করছি, তো তার উপর যখন ভর করে সে নাক দিয়া এরকম শব্দ করে আর কি, তারপর হাসে একটু পর পর এইভাবে হাসি দেয়, তখনই বুঝতে পারছি আর কি যে তার উপর কিছু একটা ভর করছে,
আচ্ছা
প্যারানর্মাল কিছু। তখন সে দৌড় দিয়ে চলে যায় শ্মশানঘাটিতে গিয়ে বাঁশি বাজায়, তারপর হচ্ছে আপনার চুপ করে থাকে শ্মশানঘাটিতে, আমাদের মরাখোলা শ্মশানঘাটিতে। তো সুমন ভাইয়ের এই অবস্থা দেখে মানে আমি সবসময় বুঝতে পারি যে তার উপর কিছু একটা ভর করে, এটাও আমি অভ্যস্ত, কারণ অনেক সময় তার উপর ভর করা অবস্থা তাকে জিজ্ঞেস করি ভাই আপনি আমার কোনো ক্ষতি টতি করবেন কিনা, সে বলে না না আপনি তো সুমনের বন্ধু, আপনি কেন ক্ষতি করবো, আপনি আমার বন্ধু। এই সুমন ভাইয়ের সঙ্গে আমি তিনতলে উঠতেছি, আমি তাকে বিভিন্ন প্রশ্নে বারবার বিব্রত করতেছি, আচ্ছা ভাই আপনি বলেন বলেন কিভাবে আপনি বুঝতে পারলেন, তখন সে বলতেছে যে আসলে বুঝতে পারছি, আর কোনো কথা বললেন না, আপনি চুপ করে থাকেন চলেন। আম্মুর দরজার যে কেবিনে রাখা হয়েছে সেটা দরজার ওইখানে আমরা দুজনে রাত্রে বসে আছি, বসার পরে আমি বলতেছি সুমন ভাই আপনি বলবেন না, আমি আপনার একটা ক্লোজ ফ্রেন্ড, আপনি আমাকে বলেন ব্যাপারটা কি হয়েছে। সে বলতেছে আরে ভাই আপনি বুঝতেছেন না কেন, কথা বললেন না, চুপ করে থাকেন। আমি বলছি ভাই আপনি বলেন বলেন, আমার জানবো না, আমি আপনার ফ্রেন্ড। এর মাঝখানে সে আবার আমার দিকে তাকায় একটু হাসলো, হাসার পরে মানে এটা ছাদ, তিনতলা যে ছাদটা, সে ছাদ থেকে ঠাস্ট করে একটা মৌমাছি চাক পড়লো, আপনার প্রায় এই একটা মন্ডার মতো আর কি, এতটুকু একটা চাক পড়লো যেখানে আপনার মৌমাছি মধু জমায় আর কি, যে মোমটা। তো আমি মোমটা হাতে করে নিয়ে দেখে আমি আরো অবাক হলাম, কারণ উপরের ছাদটা হচ্ছে টোটালি আপনার কালার করা, চুনে একদম পরিষ্কার কালার করা,
মানে ওইখানে চাক যে ছিল কোনো চিহ্ন,
কোনো চিহ্নই নাই, কারণ হচ্ছে যে ওইটা এতটাই পরিষ্কার করা, রং করা যে এখানে কোনো কিছু থাকার কথা না।
যদি কোনো মানে মৌমাছির বাসা থাকলে ওইখানে একটা চিহ্ন থাকবে যে এখানে মৌমাছির বাসাটা ছিল,
এখানে কোনো কিছুই নাই, হঠাৎ করে একটা গায়েবি একটা জিনিস আমার সামনে এসে পড়লো। আমি এটা হাতে নিয়ে বলতেছি আচ্ছা ভাই এটা কোথা থেকে আসলো, এবার আমার কিউরিয়াসিটি আরো বেড়ে গেল, ভাই এটা কোথা থেকে আসলো আপনি আমাকে বলেন। সে বলতেছে আর চুপ করে থাকেন। আমি বলছি না ভাই, এটা কোথা থেকে আসলো, আজকে আমাকে বলতেই হবে। বারবার তাকে প্রশ্ন করতেছে, সে বলতেছে যে আপনি সহ্য করতে পারবেন না। আমি বলছেন কেন ভাই পারবো না, আমি সহ্য করতে পারবো, আপনি বলেন কোথা থেকে আসলো সেটা বলেন। এই কথা বলে আমি আমার আম্মুর যে বেডে শুয়ে আছে ওই দরজার দিকে শুধুমাত্র এক পলক তাকালাম, তাকে দেখে একটা বডি মাথাটা বডি থেকে পড়ে মানে দুইটা গড্ডান খেলো, গড্ডান
খেয়ে পড়লো
বডি থেকে, জাস্ট বডি, একটা বডির শ্যাডো।
বডিটা কোথায়?
একদম আমার আম্মুর যে দরজাটা, দরজাটার এখানে দাঁড়ায় আছে, শুধু বডিটা মাথাটা পড়ে গেল, পড়ে আপনার দুইটা গড্ডান খেলো, আমার পায়ের কাছাকাছি চলে আসলো আর কি মাথাটা, এক পলকের একটা ব্যাপারটা হচ্ছে, জাস্ট এক পলক। আমি দেখলাম একটা বডি দাঁড়ায় আছে, মাথাটা থাপ করে পড়ে আমার পায়ের কাছে চলে আসতেছে। আমি একটা চিৎকার দিয়ে উঠলাম যে আম্মা বাঁচাও, বলে আমি দৌড় দিয়ে আমার আম্মুর রুমে চলে গেলাম। আমার আম্মু স্যালাইন দেওয়া ছিল, সেন্সলেস অবস্থা ছিল, আমার আম্মুর লাভ দিয়ে উঠছে এই অবস্থায়। আমি আম্মুকে যে জড়ায় ধরলাম, আমার আম্মু শুধু একটা কথাই বললো, তোকে না করছি, সুমনের সাথে বেশি মিশবি না। আমি একদম আম্মুকে জড়িয়ে ধরে থাকলাম, আর কোনো কথা
ছিল ওটা ওটা মানে তখন সুমন ভাই কোথায়?
সুমন ভাই দরজার ওই পাশে
তখনও দাঁড়ানো,
সে দাঁড়িয়ে আছে।
উনি কি স্বাভাবিক ভাবে দাঁড়ানো?
উনি স্বাভাবিক ভাবে দাঁড়ানো।
পরে আর কিচ্ছু জিজ্ঞেস করি
আমি তাকে, আর কোনো কিছু জিজ্ঞেস করার সাহস পাইনি ভাই, কিছু জিজ্ঞেস করে শাসনি। এখন আমি কথাটা বলতেছি, আমার শরীর রুম দাঁড়িয়ে গেছে ভাই।
আসলে কিছু কিছু জিনিস আছে যে রহস্য রহস্য রেখে দেওয়া উচিত, মানে সব রহস্য যদি উন্মোচন করা হয়ে যায় তাহলে সেটা হয়তো বা সবসময় মানে ঠিক হয় না, এতে বিপরীত হতে পারে। আমাদের গত এপিসোডে রেজা ভাই তার একটা ঘটনার কথা, কিন্তু এটা আমরা এখনো ঘটনাটা তার কাছ থেকে নেইনি। ওনার একটা জায়নামাজ রয়েছে যেটা নিয়ে অনেক ঘটনা ঘটছে, যে এখনো পর্যন্ত 3 মানুষ মারা গেছে ওই জায়নামাজের ঘটনা স্টোরি শুনে। তো সেই জন্য উনিও এটা অনেককে বলতে চায় না, যদি যে শোনে তার যদি প্রবলেম হয়ে যায়। সো আমরাও সেই জায়গাটাতে রেসপেক্ট রেখে আমরা তার ঘটনাটি নিইনি। এরকম কিছু জিনিস আছে যে রহস্য রহস্যর মতোই থাকতে দেওয়া উচিত। ওকে, সো এরপরে আর কোনো ঘটনা কি আছে যে আপনি শেয়ার করতে চান বা ওনার রিলেটেড আরো কিছু কি ঘটেছে?
জি, সুমন ভাইয়ের সম্পর্কে আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমি মানে ভয় পেয়েছি আমার লাইফে দুইবারই সুমন ভাইয়ের পারপাসে। তো আমাদের যে আমার দাদার বড় ভাই, তার বাড়ি হচ্ছে শেরপুর শ্রীবদিতে।
আচ্ছা,
সে হচ্ছে অনেক বড় একজন কবিরাজ, মোটামুটি শেরপুর ডিস্ট্রিক্ট এর ভিতরে তার নাম বললে চিনে, তার নাম হচ্ছে গুলিমন স্বামী, নামটা বলে দিচ্ছে। তো কাউকে জিন টিন ধরলে তার নাম বললেই ছেড়ে দেয়, জিন ছেড়ে দেয়। তো তার বাড়িতে আমরা যাচ্ছি, ও সুমন ভাইকে নিয়ে যাবো, সুমন ভাই চলেন আমাদের বাসার ওইদিকে যায়। তো ওইদিকের একটা ব্যাপার হচ্ছে যে ওইখানে আপনার একটা পুল আছে, মানে আমার ওই বড় দাদার বাড়ির কাছাকাছি একটা পুল আছে। তো ওই পুলকে ঘিরে অনেক ধরনের ঘটনা আছে, যেমন ধরেন কোন প্রেগনেন্ট মহিলা ওই পুল পার হচ্ছে রাত্রে বা মাগরিবের আজানের সময় বা দুপুর সময় বা শনিবার বা মঙ্গলবার হাটবার থাকে যে বারগুলো পার হচ্ছে, আপনার রিক্সা উল্টে যাবে, ইভেন সেখানে সে ডেট হবে, ইভেন ছোট বাচ্চা।
এরকম ঘটনা কি ঘটেছে?
এরকম ঘটনা অনেক ভাইয়া, অনেক। ইভেন ওই পুলের নিচে আপনার পাট শুকাতে দেয় বা ওই যে আপনার পাট ভিজায় প্রথম কেটে এনে, ওখানে বাচ্চা পড়ে মারা যায়। প্রতি বছর একটা দুইটা দুর্ঘটনা ঘটবে। তো আমার দাদা মারা যাওয়ার আগে আমাদের সবাইকে তাবিজ টাবিজ দিয়ে গেছিল, তো বলছে যে রাত্রে কখনো এই পুল পার হয়ে যাতে না যায়, আমরা লোকজন থাকা অবস্থায় যেন আমরা যাই। আর ওইখানে ভাই এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায়নি, এমন একটা গ্রাম, পল্লী বিদ্যুৎ লাইন মাত্র গেছে, তারপরও কারেন্ট থাকে না আর কি, এই অবস্থা। তো আমি লাস্ট যখন সুমন ভাইকে নিয়ে যাই আমাদের ওইখানে, যাওয়ার পর আমাদের এই শ্রীবুদ্ধি বাজারে আমরা কিছুটা একটু সময় টুমে পার করি, পার করে তো প্রায় আপনার 11-12 বেজে যায়। তো এখান থেকে আমরা যাই, ওটা হচ্ছে আপনার বাক্সাবাড়িতে এলাকার নাম। তো আমরা ওইখানে আপনার রিক্সা দিয়ে যাই, যাওয়ার পরে ওই যে জায়গায় আমরা নামি চারাস্তার মোড়, আর চারাস্তা মোড় থেকে গোলুমুন্সি বাড়ি যেতে আপনার পায়ে হেঁটে যেতে হবে, আর কোনো যানবাহন ওইখানে নেই। তো আমরা ওই মোড়ে দাঁড়িয়ে যাই কিছু কিনার, এগুলো কিনে টিনে নিয়ে মেসটেস কিনে আমি সোমন ভাইকে বলতেছি, সোমন ভাই আমাদের এই রাস্তাটা অনেক খারাপ, এখানে একটা পুল পার আছে, এই পুল পারের এদিক দিয়ে কোনো ঝামেলা টামেলা যাতে না হয় ভাই, আপনি কি কোনো কিছু বুঝতে পারবেন আগেই? সে আমি বলছি আরে কোনো প্রবলেম নেই চলেন। তো আমরা অনেকটাই ক্লোজ, তো আমরা একসাথে হাঁটতেছি, বিভিন্ন গল্প টল্প করতেছি, রাত অনেক হয়ে গেছে। তো পুলের আপনার প্রায় 20 আসার আগেই সুমন ভাই সে আগের মতো সিমটম করতেছে, যে আপনার নাকে সাউন্ড করা
দেখা যাচ্ছে, ওনার মধ্যে কিছু একটা ভর করছে।
জি জি জি, মানে ভর করলে যে তার সিমটমটা হয় সে চলে এসেছে। তো আমি বুঝতে পেরেছি যে তার ভিতরে সিমটম কাজ করতেছে। আমি সঙ্গে সঙ্গে কি করছি, আমার পকেটে ম্যাচ ছিল, ম্যাচ টেচ হাতে নিয়ে ফেলেছি, ফোনের লাইটটা অন করে রেখেছি যে কোনো প্রবলেম হলে অ্যাটলিস্ট আলো দেখলে চলে যায়। তো আমি রেডি, আমার মতো আমি মানসিকভাবেও রেডি, তারপর হচ্ছে যা যা ইনস্ট্রুমেন্ট দরকার আমার সঙ্গে আছে, আমি নিয়ে রেডি। তো তার সঙ্গে হাঁটতেছি, হাঁটতে সে আমার কাঁধে হাত রাখছে, হাত রেখে বলতেছে আচ্ছা কি বলেন আপনাদের পুলের কি সমস্যা? আচ্ছা না ভাই আমাদের পুলে অনেক সমস্যা আছে, আপনি কি কোনো কিছু বুঝতেছেন? আমি কিন্তু আমার ফ্রেন্ড ভাবেই কথা বলতেছি। সে বলতেছে না ভাই কোনো সমস্যা নাই, আজকে একটা কাজ করবো। আমি বলছি কি করবেন? আজকে পুলের নিচে যাবো, আপনি আর আপনি পুলের নিচে যে বসে থাকবো দেখবো এখানে কি আছে। আর মাত্র আপনার 10 গজ আছে, এর ভিতরে আমরা কথা বললে যাচ্ছি, তো আমি খুবই অবাক, সে যে আমার কাঁধে হাত রাখছে সে আর হাত সরাচ্ছে না। আমিও এটা বুঝি নাই যে সে যে আমার কাঁধে হাত রাখছে এত শক্ত ভাবে সেটা আমি বুঝতে পারিনি, আমি ভাবছি সে নর্মাল ভাবে রাখছে। 10 গজ যাওয়ার পর আমি বলতেছি ভাইয়া আজকে তো পুলের নিচে যাওয়া যাবে না, আমরা সকালে আসি। সে বলতেছে না এখনই যেতে হবে। বলছে না ভাই সম্ভবই না আমার দ্বারা পুলের নিচে যাওয়া, সে বলতেছে এখনই যেতে হবে।
আমি যখন বলতেছি করা শুরু করছি
এক প্রকার মানে ফোর্স, মানে সে আমাকে ধরে বসছে, কাঁধে যে হাত দেওয়া সেটা একদম শক্ত করে এখন ধরে বলছে
হাত ছড়াতে পারছি
না। আমি তো হাত ছড়াতে পারতেছি না, পাশাপাশি আমি চিন্তা করতেছি তার সঙ্গে আমার মিল রেখে এখানে থাকতে হবে, কারণ পুলের সঙ্গে হচ্ছে আমার এক বড় বোনের বাসা আছে, তারও দুইটা বাচ্চা মারা গেছে এই পুলের নিচে, তার নাম হচ্ছে বুচি আপা, আমার খুব আদর করে ডাকি। আমি তো যেতে চাচ্ছি না, সে বলতেছে না ভাই এখন আমাকে জোর পর্ব করে নিয়ে যাবে সে পুলের নিচে, পুলের নিচে নিয়ে যায় সে গর্ব করবে নাকি কার সাথে। তো আমি খুবই ভয় পাচ্ছি তার সঙ্গে, সে এমন ভাবে ধরছে যে আমি ছোটারও কোনো উপায় নেই। তখন আমি চিৎকার দিছি বুচি আপা কোথায় আমার বাচ্চাও, একবার দুইবার চিৎকার দিতেই তো সে যে আমার কাঁধ ধরছে সেটা আরো জোরে, মানে এবার আমার ঘাড় বেঁকে যাচ্ছে আর কি, সে আমাকে নিয়ে যাবে। বুচি আপা আপনার এটাকে বলে শাবল, আমাদের আঞ্চলিক ভাষায় বলি লম্বা লোহার, তো সেই শাবল নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়েছে, কারণ সে অভ্যস্ত, তো বের হয়ে বলতেছে তার সামনে এসে আপনার মাটিতে আঘাত দিয়ে বলতেছে এক ছাড় আমার বাইরে কি হয়েছে বল, এর মাঝখানে সঙ্গে সঙ্গে সে আমাকে ছেড়ে দিছে। ছেড়ে দেওয়ার পরে কিন্তু তার প্যারানর্মাল অ্যাক্টিভিটিসটা চলে যায় না, সে এরকম ভাবে নাকে দিয়ে নিঃশ্বাস ছাড়তেছে,
মানে আপনি যাকে সুমন ভাই ভেবে কথা বলছেন আসলে উনি ওনার মধ্যে ছিল?
জি না ভাই, সে তার মধ্যে ছিল না। তো আমি আমার আপুকে বলতেছি যে চানমিয়া আঙ্কেল রে ডাক দেন, মানে আমার চাচা করে ডাকবো, যে আমি গুলুমন সে কথা বলতেছি তার যে ছেলে সে এখনো স্ট্যান্ডিং কবিরাজ, তাকে ডাক দেন তাড়াতাড়ি, কারণ এই ময়মনসিং থেকে গেছে এই মানুষটা কি হয় না হয়। ওর আমরা পুল পার হয়ে রাত্রে ওইখানে গেছি, যাওয়ার পর আমাদের বাসায় বসছি, বসার পর আমার সে চাচা আসছে, এসে কোনো কিছু বলে নাই, শুধু তার পিঠে দুইটা থাপ্পড় দিল, জুড়ে জুড়ে হাতটা ঘুরে সে টোটালি ছেড়ে দিছে, পুরো সমস্ত শরীর আপনার ঘেমে গেছে, ঘেমে যাওয়ার পর সে জুড়ে জুড়ে নিঃশ্বাস ফেলতেছে আর চুপ করে আসা
এবং সুস্থ হয়ে গেছে।
আমি তাকে আবার কুশন করি পরের দিন যে ভাই আসলে ওইখানে কি দেখছিলেন আপনি, ভাই আমি তো ভাবছিলাম যে ওইখানে একটা, এটা তো ভাই খনি ভাই, এই পুলের নিচে হচ্ছে ভাই খনি, আমার সঙ্গে যে আছে তাকে নিয়ে চলে গেছে দুজন তাকে গার্ড দিয়ে, এটাই বেশি আমাকে বলতেছে ভাই এটা হচ্ছে খনি, আর আপনাকে যদি নিচে নিয়ে যেত ভাই একদম 100% আপনাকে মেরে ফেলতো ভাই। ওখানে ঘটনা
তো তার মানে হচ্ছে আপনি অনেক বড় একটা বিপদের হাত থেকে এক প্রকার বেঁচে গেছেন বলা যায়। তো এই হচ্ছে আপনার ঘটনা ছিল।
জি ভাইয়া,
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার ঘটনাগুলো এসে আমাদের সাথে শেয়ার করেছেন, এবং সেই সঙ্গে আমরা একটা জায়গার কথাও জানতে পারলাম, সেই পুলটা কি এখনো তো আছে?
এখনো আছে ভাইয়া।
কোন কোথায় যেন আছে?
এটা হচ্ছে ভাই শেরপুর জেলা শ্রীবুদ্ধি থানা, আর গ্রামের নাম হচ্ছে বাকসাবাই।
এখনো সেই পুলটা রয়ে গেছে,
সেই পুলটা,
এবং সেই পুলটাকে ঘিরে এখনো মানুষের ভয় ভীতিও রয়ে গেছে
প্রচন্ড ভাই, রাত্রি কেউ যেতেই চায় না ওই পুল দিয়ে।
ওকে, সো আমাদের আরো একটা স্থানও আমাদের জানা রইল, দেখা যাক ডট টিমের যদি কখনো সুযোগ হয়, যদি খোঁজ খবর নিয়ে ভালো কিছু জানতে পারে হয়তো বা কোনো একটা সময় চলে যেতে পারে। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের জার্নিতে এসে আপনার ঘটনাটা শেয়ার করার জন্য।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। রাত অনেক গভীর হয়েছে এবং জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা, শীতের একটা আবহাওয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে এরকম একটা সময়ে গ্রামেগঞ্জে অনেক অনেক বেশি রাত। একটু পরেই রাত একটা গভীর রাত, এবং এই গভীর রাতকে ঘিরে অনেক অনেক রহস্য। রাত মানে রহস্য, নিস্তব্ধতা মানে রহস্য, পুরো পৃথিবীটাই তো আসলে অনেক বেশি রহস্যে ঘেরা। একটু একটু করে সেই রহস্যের চট খুলছে, মানুষ অবাক হচ্ছে, কিংবা প্রতি মুহূর্তেই রহস্যের সামনে দাঁড়িয়ে বারবার মাথা নত করছে। এই অদ্ভুত লীলার আদৌ কি কোনো শেষ আছে? প্রিয় শ্রোতা, ডরে শেষবারের মতো ছোট্ট একটা বিরতি নেব আমরা, মাত্র কয়েক মিনিটের। 5 মিনিট পর শেষ ভাগে আমি আরজে কিবরিয়া আমার ডর আমার টিম মেম্বারদের নিয়ে আবার ফিরছি। ডর বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি। যারা ডর শুনছেন
চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজেও। ফেসবুকের ঠিকানা www.facebook.com/kipriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kipriya.rj। পেজটি আছে আর জে কিপ্রিয়া নামে। এছাড়াও আসতে পারেন বিবিসি রেডিওর ফেসবুক পেজেও www.facebook.com/abcradiofm89.2। এটি ফেসবুক ভেরিফাইড পেজ। আমরা কথা না বাড়িয়ে গল্পের শেষাংশে আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি অন দ্য স্পট থেকে সুমন ও লোবান। আমাদের আজকের তিনজন অতিথিকে বলার সুযোগ দিয়েছে লাখো মানুষের কাছে ঘটে যাওয়া সব অদ্ভুত ঘটনা তাদের জীবনের।
ওকে, এক এক করে আমরা জুলফিকার ভাই, বেলাল ভাই এবং তারিকুল ভাইয়ের ঘটনা শুনে ফেললাম এবং সেই সাথে কিন্তু আমরাও অনেকটা শেষ দিকে চলে এসেছি। আর যে জায়গাটাতে আছি এই জায়গাটার কথা এবার আমাদের কিছু বলতেই হয়। এই জায়গাটা নিয়ে যেই ঘটনাগুলো, আমি আগেও বলেছি যে ডরে অলরেডি প্রচার হয়ে গেছে, এই জায়গাটাকে নিয়ে কত রকমের ভীতি ছিল এবং এখানে কয়েকজন মানুষ মারা গেছে এবং একজন বলা হয়েছিল যে একটা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল যে নাকি খুব বেশি মাত্রায় অসুস্থ হয়ে গিয়েছিল এবং আরেকজন তো মারাই গিয়েছে। সো এরকম এসে আমরা আরো কিছু ঘটনা পেয়েছি যে অনেক অনেক ভয়ের ঘটনা ঘটেছে এবং এটা ট্রু যে আসলে এটার পাশের যে রাস্তাটা রয়েছে রাতের বেলা যেতে অনেকেই ভয় পায়, অনেকেই ভয় পায়। এবং আমরা যদি একটা সেফ জায়গাতে আছি এবং এখান থেকে যদি আমরা গাছটার দিকে তাকাই, আমরা যদি গাছটা দেখি, পুরো এনভায়রনমেন্টটা দেখি, বিশ্বাস করুন আর নাই করুন, আমাদের জায়গায় যেই বসেন না কেন, এই জায়গাতে বসে এই ভিউটা দেখে একটু না একটু ভয় আমার ধারণা আপনার মনের মধ্যে ঢুকবেই। কারণ এনভায়রনমেন্টটাই এরকম, মানে এনভায়রনমেন্টটা যে ভয় লাগাবে আপনাকে। এটার আরো একটা ঘটনা আমরা বলি আপনাকে, যে আমি আর আসার সময়, লোবান তো জানো যে আমরা আসার সময় যেই যানবাহনটা দিয়ে আমরা এসেছিলাম, আমরা কিন্তু ওনাকে বলেছিলাম যে চলুন আমরা এই জায়গাটাতে, মানে কেন মানুষজন আসে না বলেন তো। আমরা তখন ওইভাবে পরিচয় দেইনি যে আমরা কেন এসেছি, কোত্থেকে এসেছি, কি করতে এসেছি, আমরা এটা কিছুই বলিনি। আমরা শুধু বলেছিলাম যে এই জায়গাটা নাকি ভয় পায় আপনাদের এই এলাকার মানুষ, কি বলেন আপনি, চলেন তো একটু একটু আমাদেরকে ওখান থেকে ঘুরায় নিয়ে আসেন, চলেন আমরা ওইদিকে যাই। তো সে আমাদেরকে এক কথায় উত্তর দিয়েছিল, আপনাকে মাথা খারাপ হয়েছে, মানে এরকম একটা অ্যাটিটিউড ছিল। তো যাই হোক, ওনার অ্যাটিটিউড দেখেও কিন্তু আমরা বুঝে গেছি যে আসলে এই জায়গাটা নিয়ে ওনাদের মাঝে, এই এলাকার মানুষের মাঝে কতটুকু ভীতি রয়েছে এবং ভীতি থাকাই স্বাভাবিক। কিছু কিছু জিনিসের কে আসলে ভয় পাওয়া আমার মনে হয় মানে খারাপ না, কিছু কিছু জিনিসকে ভয় পেতে হয়। এবং আমি নেগেটিভ কোনো কিছু দেখি না। ওই যে রিক্সাওয়ালা ছিল উনি মানে এমনও বলেছে, মানে উনি বলতে শুরু করেছিল, একটু বলেছিল যে যেই গাছটার কথা বলছেন ওই গাছটাতে সেও নাকি কিছু একটা দেখেছে এবং সে নাকি একদিন এখানে গাছের উপরে কিছু একটাকে বসে থাকতে দেখেছে এবং তার হাতে একটা টর্চ লাইট ছিল, সে টর্চ মেরেছে, টর্চের আলোতে জাস্ট হঠাৎ করে টর্চের আলোটা গাছটার উপরে পড়েছে এবং সেই আলোতে উনি অদ্ভুত বিভৎস চেহারার নাকি একটা মানুষ দেখেছে যে ওখানে বসে আছে। এবং সেই থেকে উনি গাছটার ধার কাছ দিয়ে, মানে আশপাশ দিয়েও যাতায়াতের চেষ্টা করেনি। মানে কিরকম ভয় ঢুকে আছে মানুষের মাঝে এবার চিন্তা করে দেখুন। তো যাই হোক, এখনো পর্যন্ত কিন্তু আমরা ওই ধরনের কোনো কিছু ফিল করিনি, যদিও আমরা বলছি যে আমরা কিন্তু একদম গাছটার গোড়াতে আমরা যেতে পারিনি, আমরা ইচ্ছা করেও যাইনি, আর কিছুটা যাওয়াটা ডিফিকাল্টও ছিল। তো আমাদের ইকুইপমেন্টেরও বিষয় আছে, তো সমস্ত কিছু মিলে আমরা ওখানে যেতে পারিনি, আমরা দ্যাটস হোয়াই সেখানে যাইনি। কিন্তু আমরা আমাদের দৃষ্টিসীমার মধ্যে এই গাছটা রয়েছে এবং আমরা খুব কাছাকাছি এই গাছটা রয়েছে। তো আজকে মনে হয় এখান থেকে আমাদের ফিরে যেতে হবে, জানি না আরো সামনে যেতে পারলে কোনো এক্সপেরিয়েন্স আমরা পেতে পারতাম কিনা। তবে আগের যে ঘটনাগুলো শুনেছি অনেকেই, একটু সংখ্যায় কম ছিল, দু একজন মানুষ থাকলেই সাধারণত এই ধরনের ঘটনাটা ঘটে, খুব বেশি মানুষের সাথে একসাথে মনে হয় এই ঘটনা কমই ঘটে, এই ধরনের ঘটনা। যেমন আজকে আমরা কিন্তু বেশ কয়েকজন মানুষ এখানে রয়েছে, হয়তো আজকে আমাদের সাথে ঘটবে না, কিংবা আমরাই যদি পরবর্তীতে একা আসি কিংবা দু একজন আসি, ঘটলে ঘটতেও পারে, হু নোস। যাই হোক, আজকের মতো আমরা বিদায় নিতে চাই। সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে সুমন আবারও যোগ দিবে, সঙ্গে থাকবে তার অতিথিরা। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ডর থেকে।
ডর মানে
মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
রাত একটার ঘর ছুঁই ছুঁই, এবার আমাকে বিদায় নিতে হবে। দেখতে দেখতে আমরা ডরের 112 পর্ব পার করে ফেলেছি। কিছু কিছু ঘটনা আমার ব্যক্তি জীবনে এত বেশি দাগ ফেলেছে যা বলার মতো নয়। কিছু কিছু ঘটনার কিছু কিছু প্রশ্নের উত্তর আমি আজও খুঁজে পাইনি। এমন সব প্রশ্ন যারা ডর নিয়মিত শোনেন তাদের জীবনেও নিশ্চয়ই জমা হয়েছে। আমরা খুব শীঘ্রই আপনাদেরকে কথা দিচ্ছি ডরে এরকম কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নের উত্তর খোঁজার একটা ব্যবস্থা আমরা করতে পারি। শুধু কথাটুকুই দিয়ে গেলাম আজকে, বিস্তারিত খুব শীঘ্রই। আর জি কি প্রিয়া এবং তার টিমের পক্ষ থেকে শুভরাত।